This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে যাহা বলিব সত্য বলিব টিম মেম্বার আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আজকে যাহা বলিব সত্য বলিব একটু ব্যতিক্রম। আজকে আমরা কেন ব্যতিক্রম বলছি সে বিষয়টাতে আমরা পরে যাব, তবে তার আগে বলতে চাই যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে আপনি আপনার জীবনের ভুল অপরাধগুলো স্বীকার করতে পারেন। কে রয়েছে তার জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে, কি সেই ভুল এবং অপরাধ, কেন সেই ভুল এবং অপরাধ, এবং সেই ভুল ও অপরাধের পরিণতি শেষ পর্যন্ত কি, সবই উঠে আসবে যাহা বলিব সত্য বলিবতে। তবে তার আগে বলতে চাই, এরকম একটি অনুষ্ঠানে যদি আপনি এসে আপনার জীবনের অপরাধগুলো ভুলগুলো স্বীকার করতে চান, তাহলে নিয়মটি হচ্ছে, শুধুমাত্র যারা আসবেন তাদের জন্য বলছি, নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নিতে চাই সুমনের কাছ থেকে আজকে কে কে রয়েছে। আমি দুবার বলছি যে কে কে আসলে কে কে রয়েছে আমাদের সাথে। এই প্রথম যাহা বলিব সত্য বলিবতে তিনজনকে আমরা পেয়েছি একই সাথে জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে, আজকে তারা লাখো মানুষের মুখোমুখি হচ্ছেন। চলুন আমরা সুমনের কাছ থেকে জেনে নেই কে কে রয়েছেন আজকের যাহা বলিব সত্য বলিবতে।
যাহা বলিব সত্য বলিব।
যাহা বলিব সত্য বলিব মঞ্চে সত্যের আলোটা আজ একটু বেশি আলোকিত হচ্ছে, কারণ তিনজন আছে আজ আমাদের সত্যের মঞ্চে। জাকিব্রিয়া এরই মধ্যে জানিয়েছে, এরা হচ্ছেন মিজান, আসলাম ও স্বপন মণ্ডল। বন্ধুত্বের টানেই আজ তারা একসাথে উপস্থিত হয়েছেন। এদের মধ্যে মিজান বেশ চটপটে, আসলাম কিছুটা কম, আর স্বপন বেশ কম কথা বলেন। মিজান ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং অজানাকে জানার আগ্রহ তার অনেক বেশি। খেলাধুলায় বেশ আগ্রহী এবং দেখতে যতটাই কঠিন মনের দিক থেকে ততটাই নরম। এদিকে আসলাম খুবই আবেগী একজন মানুষ। একবার রাস্তার এক হতদরিদ্র বালক আম খেতে চাইলে আসলাম তাকে নিজের জন্য কেনা পুরো 5 কেজি আমই দিয়ে দেয়। তিন বন্ধুর মধ্যে সবচেয়ে চুপচাপ আর লাজুক স্বভাবের হচ্ছেন স্বপন মণ্ডল। দরিদ্রতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা, তাই শত কষ্টেও সহজেও বিচলিত হন না। স্বপন লেখাপড়াকে অনেক ভালোবাসেন, তাই লেখাপড়ার ব্যাপারে গরিব ছেলে মেয়েদের নিজের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেন। এই তিন বন্ধুর জীবনের বাকি ইতিহাস শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকে তিনজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, মিজান, আসলাম এবং স্বপন মণ্ডল। এই তিনজনের কাছে আমরা যাব, তবে তার আগে আপনাকে বলতে চাই যাহা বলিব সত্য বলিবতে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমে আমি একটু তার সঙ্গে ফোনে কথা বলে নিতে চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে থাকবেন লাইভ এবং আমাদেরকে শুনে আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা তিনজনের সাথে একটু পরিচিত হতে চাই এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই, যারা আজকে যাহা বলিব সত্য বলিব শুনছেন এই মুহূর্তে, শুধুমাত্র তাদের না, আশেপাশের যত বন্ধু বান্ধব রয়েছে আপনাদের, এবিসি রেডিও নেটওয়ার্কের মধ্যে যাদেরকে জানানো সম্ভব তাদেরকে এক্ষুনি জানিয়ে দিন, আমাদের যাহা বলিব সত্য বলিবতে যোগ করুন তাদেরকে এবং জীবনের অন্যতম একটা অভিজ্ঞতার মুখোমুখি হবেন তারা আজকে। এবং একই সাথে যে কথাটা বলতে চাই প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন আজকের SMS পোলটি খুবই গুরুত্বপূর্ণ SMS পোল। SMS পোল দিয়ে আমরা মূলত অনুষ্ঠানের সত্যতার যাচাই ব্যাপারটি করে থাকি। যদি আপনার মনে হয় কোন ঘটনা যে সত্য নয় বা আপনি বিশ্বাস করতে পারছেন না, কিংবা আপনি বিশ্বাস করছেন, তাৎক্ষণিকভাবে আপনি আপনার ওপিনিয়ন আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। সুতরাং SMS পোল কল করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ওপিনিয়ন জানাবেন। আর এই মুহূর্তে আমি তিনজনকে একটু আমার অনুষ্ঠানে ওয়েলকাম করতে চাই। তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। যাহা বলিব সত্য বলিব জায়গা থেকে আমরা সবসময় যে কাজটি করে থাকি, যে প্রশ্নটি, যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব, আপনারা তিনজন আজকে লাখো মানুষের মুখোমুখি হচ্ছেন জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করবার জন্য। কেন, আমি প্রথমে মিজানের কাছে যেতে চাই। মিজান,
আসলে এগুলো স্বীকার করার কারণ আমার তো অনেক ভুল হয়েছে, অনেক ভুল করে ফেলছি, বয়স তো বেশি হয় নাই, আরো তো সামনে লাইফ, আমাদের মতো অনেক ছেলে পেলে দেখি, আমরা তো এখন এই লাইনে যতদূর আছি আরো বেশি আছে। আমরা চাই এখান থেকে যেন সবাই ফিরে আসতে পারে। আসলে এই লাইফটা যে ভালো না, কি জঘন্য জায়গা এটা, এটা আসলে আমি সবার বলতে চাই, বলার জন্য।
স্বপন মন্ডল, আপনি কেন আসলেন?
আসলাম যাতে আমার মতো আর কেউ এই পথে না যায়, খারাপ জানি না হয়।
ওকে, আমি আসলাম আপনার কাছ থেকে জানতে চাই।
আসলে প্রথমত আমরা ভাবি নাই যে আমরা এই পথে আসলে এতটা খারাপ হবে। প্রথমত ছোটকালে বুঝতাম যে নর্মালি এটা অতটা খারাপ পথ না, কিন্তু ভিতরে এত কাহিনী হওয়ার পর আসলে বুঝতে পারলাম যে জীবনটা আসলে কি জিনিস। এই লাইফে যদি থাকি তাহলে সুন্দরভাবে আসলে জীবনটা পারাপার করা যাবে না। ভবিষ্যতে আরো অনেক জেনারেশন রয়েছে, তাদেরকে জানানোর জন্য এখানে আসো।
তিনজনের উদ্দেশ্যই এক। মিজান, আপনার বয়স এই মুহূর্তে কত?
আমার বয়স 17।
17 বছর বয়স আপনার?
17।
স্বপন মন্ডলের 17 বছর, আপনার?
18।
18। এখানে যে তিন কিশোর রয়েছেন, আমি বলবো যে একজন মাত্র 18 বছর বয়স, তাকে আমরা কিশোর বলবো কিনা জানি না, কারণ 18 মানে সে কিশোর বয়সটা হয়তো উতরে গেল, বাকি দুজন কিন্তু এখনো কিশোর। মিজান এবং স্বপন মন্ডলের বয়স হচ্ছে 17 এবং আসলামের বয়স হচ্ছে এখানে 18 বছর। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব ইতিহাসে আজকে এমন একটি শোর জন্ম হচ্ছে, রিয়েলিটি শো যেটা আছে সেই রিয়েলিটি শোর ইতিহাসকে নতুন করে জন্ম দিতে পারে। শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব। মিজান, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার লাইফের প্রথম থেকে শুরু করব।
ওকে,
আমি ক্লাস টু তে পড়তাম, আমার যখন থেকে মনে আছে। স্কুলে যেতাম, খুব ভালো লাগতো, অনেক বন্ধু বান্ধব ছিল। বাবা চাকরি করত, মাও চাকরি করত।
আচ্ছা।
কিন্তু চাকরি করত, সকালে চলে যেত, রাত্রে আসতো,
দুজনই।
হ্যাঁ, বড় ভাই ছিল।
আচ্ছা।
তো বড় ভাই ছিল আমার এডিক্ট,
নেশাগ্রস্ত,
নেশা করত, আমার মারত প্রায় বিভিন্ন কারণে। দেখা গেছে আব্বা মা বাসায় নাই, আব্বা আম্মা চাকরি করতে গেছে, আমি বাসায় আছি, বন্ধু বান্ধব দিয়ে আইসে আমার ঘর থেকে বাইর করে দিতেছে। তারপর আমি যদি বলতাম যে কি হয়েছে, আমার একটা থাপ্পড় মারত, লাথি মারত, ঘুষি মারত, আমার এটা ভাল লাগতো না। এরকম প্রায় সময় হইতো, বাসায় কর মানুষ তো নাই, ঘুমের থেকে ওইটা দিই, বাপ মারে তোর দিই না, অফিসে গেছে।
এগুলো বাবা মা যখন ফিরতো তখন বলতেন না?
বলতাম, বললে দেখা গেছে বাইরে দুইটা থাপ্পড় দিত বা বকা দিত, তোরা আমার তো খারাপ হইতো। আর অন্য কোন কারণ দেখা গেছে আরো মারতো, ওই জিদটা আমার উপরে উঠাইতো। একদিন মনে হয় টাকা পয়সা নাই, নেশা টেশা খাইবো, ওই দিন মনে করেন যে আয়া ঘরে চিল্লা পাল্লা শুরু করেছে, টাকা রাখবো। খুলতেছে ঘর, মা বাপ তো বাসায় নেই, ঘরে আমি একলা, আমার কত টাকা আছে, 5 টাকা 10 টাকা আছে দে, আমার কাছে তো নাই, আমার লাত্তি গুষার দিচ্ছে শুরু করে দুপুর বেলা, এরকম আমার কন্টিনিউ চলতেই আছে। তো আমার খুব জিদ যে আড়ালাই ঘরে আসি আমি, বাপ মায়েরও কিছু করলে কাজ হইতাছে না, বড় ভাই এমনি মারে, এমনি রাস্তার পোলা বানো তো ভালো থাকে। আমি চিন্তা করলাম না, তাহলে আমি এনে থাকবো। পরে ঘরে একদিন বেতন পাইছে বাপ মায়, মনে হয় টাকা পয়সা রাখছে, দিনটা ঠিক জানি না, কোন সময় এটাও জানি না, মনে করেন যে টাকা পাইছি 2500-3000 টাকা মনে করেন, আমি অনেক টাকা, ভালো টাকা পেয়েছি। তো ওই টাকাটা নিয়ে বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর চিন্তা করছি আজকে আমি হেনে চোখ যাবো, হেনে যাবো। তো হাঁটতে হাঁটতে আমি একটা বড় রাস্তা ক্রস করে রেল লাইন উঠছি, আমার এটা মনে আছে ভালো মতো, রেল লাইন উঠার পর রেল লাইন ধরে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আসলাম তেজগাঁও স্টেশন, এখন জানি যেটা তেজগাঁও স্টেশন, ট্রেন উঠছি, ওঠার পর ট্রেন চলতে চলতে আমার কাছে টাকা, আমি মনে করেন উড়া দুরা খাইতেছি টাকা, ট্রেন সারা চলছে, চলার পর স্টেশনে আমার থামাইছে, এখন দিয়ে ট্রেন আর যাইবো না, মানুষের কথা আর সবাই নেমে গেছে খালি ট্রেন, আর এমন অবস্থা আশেপাশে মানুষজন খালি স্টেশনটাই আছে, উনি কুলিমুলি আছে, চারটা বেজে আর আমি দুপুরে খাওয়া খাওয়া আমার আরো দূরে যাওয়া লাগবো, ওদিক দিয়ে আইসি, ওদিকে যাবো, ডাইন সাইড দিয়ে আইসি, ডাইনে যেতে থাকলো, আর ওদিকে যারা বাস, বড় বাস, সুন্দর বাস, এই বাসে উঠি নাই কোনোদিন, এই বাসে উঠনি, বাস উঠছি, আগে টিকিট কাটতে হয়, বাস উঠে যে ঘুম, 1 ঘন্টা চলছে বাস, চলার পর নামছি, এখন আবার এই জায়গায় আমি চিনি না, এখন আমার একটু ভয় লাগতেছে, পকেটে হাত দিছি টাকা, টাকা দেখে আবার শান্তি পেয়েছি, না ঠিক আছে, টাকা আছে আমার 870 টাকা, টাকা পয়সা আছে, আবার যেতেছি, যে জায়গায় নামাই দিছে বাস, এই জায়গাটা খুব সুন্দর, একটা একটা দেই সমুদ্র দেখলাম মনে হয় আমি কক্সবাজার আছি। এখন ঘুরে ফিরে দিই না কক্সবাজার না চিটাগাং, কারণ হচ্ছে জাহাজ আয় টিভিতে দেখায় তো বড় বড় জাহাজে মাল আয়, এটা চিটাগাং বন্দর বড় বড় জাহাজ দেখতে আমার চিপস খাইতাম। তিন দিন পার হয়ে গেছে, তিন দিন শেষ আমার টেকা শেষ, আমি কি করবো? আমার বাসার নাম তো আমি জানি না, বাজারে ঢুকছে ডাক্তারটা যে এনে থাকলে হবো না, এনে তো কোনো মানুষ আমার খাইতেই দিব না, ফরেনিয়ার মানুষ হয়তো, বিদেশি মানুষ এলে চায়না মানে কইতো আসতাম আর শুনতাম খালি কইতাম হেরা হাসতো। মানে বাজারে ঢুকতে আমার মুন্ডা খুব খারাপ খিদা লাগছে, আমার কাছে টেকা নাই। আমি করলাম কি কান্দে দিছি, খুব খারাপ লাগতেছিল, আমার টেকা নাই, খাওয়ানো আশেপাশে তো টেকা থাকলে তো খাইতাম। এটা চিটাগাং খালি শহরে, কান্দাছি একটা মুদির দোকানের সামনে বেজে, আমি যদি কান্দি আমার একটু রুটি টুটি দিব খাইতে।
বাড়ির কথা তো মনে পড়ছে না,
বাড়ির কথা মনে পড়লো যখন চিন্তা করি বাইক হারাই বেহন আরো গেলে। আমি কান্দাছি অনেক বেড়াই, দোকানে সদাইপাতি কিনতে আছে, ময়দার কথা কিনতে আছে, আমার কিছে আমি তো কই দেন, আমি তো এরকম এরকম আশা পড়ছি আমি আসলাম এদিকে জাহাজ দেখছি, আমার তো খিদা লাগছে, ঢাকা দাও ঢাকা পাঠাই দিই, ঢাকা পাঠাই দিন না, আমি যাবই না, আমি ঢাকা, আমি ঢাকা যাবো খুলে ওনার খুললাম। আমার তাহলে আপনি লগের আন মনে করেন যে আপনি কাম করে দিন, আমার তো হোটেল আছে ভাতের হোটেল, কাম টাম করাইতে তো আমার লাগবো। আচ্ছা ঠিক আছে আমার লাগে, কিন্তু যদি আমার উনি ভাই কান্দোস তাহলে কিন্তু আমি তোর পাঠাই দিন, কারণ ঝামেলা তুই কান্দাকাটি করলে মানুষ আমার বকা দিব। আমি ঠিক আছে গ্রামে ঢুকছি, কাম কি বেশি কাম ওই মাঝে মধ্যে পুষা দিতাম গামছা দিয়া, আবার মনে করেন মাঝে মধ্যে খাবার টাবার দিতাম। তো এক পর্যায়ে আমার একটু জন বড় হয়েছে, এক বছর হয়েছে এরকম গেছি, ভালো খুব বাদর করে, ও 600 টাকা বেতন দিত আমার মাসে, প্রথমে দিত না, প্রথম দুই এক মাস দিত না, পরে 600 টাকা বেতন দিত, খাওয়ান দাওয়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, থাকতাম আমি হোটেলে আরেকটা পোলার লোকে। এখন আরেকটা কথা, বন্দর শহরে ওই সব জেলায় বা এলাকায় কিন্তু একটু এইসব জিনিস বেশি আর কি বলবো, এটা খারাপ লাইন বেশি। তো দেখতাম এরকম মানুষ হয়তো, এরকম মানুষ হয়তো বুঝলাম কেমন, একজন এলে একজন লোকে পাঁচজন থাকতো আর কি পিছে, যে নেতা থাকে না নেতারা, যে নেতাকে পিছে অল টাইম দু চারজন থাকে, একজন খাইতে ঢুকতো হোটেলে পাঁচজন আয়া মনে করেন পুরো একটা গ্যাং, কিছু করতো না, বুঝতাম যে তাহলে মনে হয় ভালো কোন লিডার মিডার নয়।
আমি আপনাকে একটু থামাচ্ছি। আচ্ছা এই যে স্বপন মন্ডল এবং আসলাম দুজনের কাছে আমরা যাই, আপনারা তিনজন বন্ধু, আমরা প্রথমে সেটা পরিষ্কার করে নিয়েছি। আজকে এখানে মিজান যে ছোটবেলার গল্পটা বলছে, আপনারা তো কতদিন যাবত একসাথে আছেন?
7-8 বছর।
7-8 বছর আপনারা একসাথে আছেন। মিজান আজকে যে গল্পটা এখানে বললো ছোটবেলার, এটা কি আপনারা জানেন, কখনো করেছে আপনাদের সঙ্গে এত ডিটেল? প্রিয় শ্রোতা এখানে আমরা বলছি, নোট করতে চাই, 7-8 বছর যাবত ওরা তিনজন একসাথে আছে, এক প্রাণ হয়ে গেছে তিনজন মিলে। এক প্রাণ হয়ে কি কাজগুলো করেছে সেটাও তো আজকে যাহা বলিব সত্য বলিব রিভিল হবে। তবে তার আগে যে পয়েন্টটাতে আপনাকে নোট করছি, যে জীবনের সবচাইতে গূঢ় সত্য এমন কিছু মানুষের সামনে আজকে স্বীকার করছে যাদেরকে ওরা চেনে না, যাদেরকে ওরা জানে না, এবং তারা হচ্ছেন আপনারা রেডিও লিসনাররা। ওই জায়গাটা থেকে আমরা তাদেরকে রেসপেক্ট করব, কি ঘটনা ঘটেছে, কি কাজ তারা করেছে, সেটার জন্য তারা অপরাধী, সেটার জন্য অবশ্যই আমরা চাইব শাস্তি হোক, তারা নিজেরাও চায়। কিন্তু যে বিবেক বোধের তাড়না বোধ থেকে তারা আজকে এখানে এসছে, যে আমাদের মতো ভবিষ্যৎ যেন কোনো কিশোরের না হয়, আমাদের মতো ভবিষ্যৎ বা আমাদের মতো ভুলে ভরা ভবিষ্যৎ যেন কোনো ছেলের না হয়, সেই বোধটাকে আমরা রেসপেক্ট করতে চাই। ওকে বিজান, তারপরে আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ, তারপর কি হলো?
তারপরে দেখতাম আজ তো বড় বড় ভাই, বুঝতাম তখন যে আগে ক্ষমতা আছে বড় কেউ। তারপর একটা ভাই আমার খুব ভালো লাগতো, আমার খুব আদর করতো, রেগুলার কাস্টমার, খাইতে এলে আমার যে 2-1 টাকা দিত, 5 টাকা টিপস কয় যেটা দিত, আমি আবার করতাম কি এগুলা ভালো লাগতো খুব, সবাই যেমন দেয় ওনার একটু বেশি দিতাম, ডাল দাও একটু ডাল বেশি দিতাম, মাংস মাছ মনে করেন আমি ওনার একটু মনে করেন আমিও ভালোবাসতাম, এর লোক একটু দিতাম বেশি বেশি। তো ওনার লোকে সবসময় থাকতো আসলাম, আসলামের লোকের পরিচয় আমার তখন ওনার সাথে,
এই আসলাম আমার পাশে বসে আছে, আসলাম
আসলাম তখন আমার বয়সে ছিল কিন্তু।
এক্স্যাক্টলি, আমি একটু আসলামের কাছে যাই, ওর একটা শৈশব আমরা দেখলাম যে এরকম একটা শৈশব। আলটিমেটলি আপনার শৈশবের ব্যাপারটা আসলে কেমন ছিল, কেন ওই ছেলেটার সাথে আপনি?
না আসলে আমার শৈশবে প্রথমত আমি যখন বড় হই তখন আমার মামাকে পাই, আমি প্রথমে আমার বাবা মাকে পাই না, মামার বাসায় বড় হই, যখন আমার 3-4 বছর তখনই সোহান ভাইয়ের কাছে আমাকে দিয়া দেয়।
সোহান ভাই মানে যে হোটেলে যিনি গিয়েছিলেন উনি হচ্ছে সোহান ভাই?
সোহান ভাই।
ওকে,
তারপর তার সাথে থাকতাম, তার সাথে ঘোরাফেরা করতাম, আমাকে সব
এটা মামাই দিয়ে দেয় আপনাকে?
হ্যাঁ মামাই দিয়ে দেয়।
তার মানে আপনার ফ্যামিলি সম্পর্কে আপনি তেমন
কিছুই জানেন? কিছুই জানি না।
পরবর্তীতে মামার কখনো মামার সামনাসামনি হয়ে জিজ্ঞেস করেছিলেন?
তারপর হয়নি, ওই মিয়া সোহান ভাইয়ের কাছে দিয়া আমাকে মানে উদা হয়ে গেছে, আমি খুঁজেই পাইনি।
সোহান ভাইকে কি জিজ্ঞেস করেছিলেন?
সোহান ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আমার মামা কুই, তোমার মামা আছে একটা কাজে গেছে, আর তুই কোন কাজে, তার লগে আমার একটু কথা বলা দেন, এতদিন ধরে আমি তারা দেখতেছি না, সে বলতেছে যে আছে কোন এক জায়গায় আছে, এরকম বইলা বইলা কাটায় যেত, বেশি কিছু কথা বলতো না,
এবং ফ্যামিলির খোঁজ খবরও পাননি কোন ফ্যামিলি থেকে আছে। একমাত্র সোহান ভাই হচ্ছে আপনার অভিভাবক যার সঙ্গে আপনি ওই হোটেলটাতে যেতেন। আপনার ক্ষেত্রে কি ছিল স্বপন মন্ডল?
আমার ক্ষেত্রে ছিল, আমি ছোটবেলায় বাবা মার সাথে থাকতাম, তো খুব অভাবে ছিলাম আমরা। পরে বাবা মা চিটাগাং একটা কাঠমিস্ত্রির দোকান আমার দিয়ে যায়, যে বলে যায় কাজ করতে, পরে ওর পাশের হোটেলে কাজ করতাম কাঠমিস্ত্রির।
মানে আপনার পাশের হোটেলে কাজ?
সামনে আমার যে হোটেলটা ছিল হোটেলের রাস্তার অপোজিটে একদম সোজাসুজি বরাবর কাঠমিস্ত্রির দোকানে ও তখন কাম নেয়।
টাকা পয়সা দিত আপনাকে কিছু?
কিছু দিত আর থাকা খাওয়া ফ্রি, কিন্তু মাঝে মাঝে একটু ভুল করলে মাইর ঠেলে দিত।
এগুলো যখন বাবা মাকে বলতেন তখন কি করতো?
বাবা বলতো যে বাবা থাক, টাকা পয়সা না কি করবি।
প্রিয় শ্রোতা, আমরা তিনজনের শৈশব আবিষ্কার করেছি এখানে, এবং তিনজনের যে আত্মিক বন্ধন বা বন্ধুত্ব সেটা কিভাবে হলো সেটাও আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন। যারা মোটামুটি সমবয়সী, এক দুই বছরের বড়, এই তিনজনের বন্ধুত্ব কোনো না কোনো ভাবে সেই সময়টাতে গড়ে উঠেছে। সেই জায়গাটিতে আমরা যাব, তবে তার আগে আপনাদের সবাইকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। যারা এতক্ষণ যাবত আমাদেরকে শুনেছেন, তারা যদি মনে করে থাকেন যে এখন পর্যন্ত এরা তিনজন আপনাদের সামনে যতটুকু কনফেস করেছে ততটুকুকে বিশ্বাস করা যায়, তাহলে লিখতে হবে ইয়েস। আর যদি মনে করেন যে না, যা বলছে তাতে বিশ্বাস করার মতো তেমন কিছু নেই, তাহলে লিখবেন নো। আর যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আপনি লিখবেন নো কমেন্টস। লেখার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এবং নো কমেন্টস করলে অবশ্যই নো কমেন্টস। এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। চট জলদি পাঠিয়ে দেবেন, একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। মিজান আপনার কাছে ফিরি, তারপর কি হলো?
তারপরে জোবান ভাই আসতো, তারপর আসলাম ভাই তোর লগে। আমার আসলামের লগে একটু ভালো খাতি লেগে গেছে, এক বয়সী একটু দৌড়াদৌড়ি করতাম, কথা কইতাম, কি রে কেমন আছো? আবার কইতো আজকে ভাই আঙ্গো উনি আইসক্রিম খাইছে। এটি কইতো তুই তুই গাড়ি কইতাম, কারণ উনি তো ওরম মানুষ পাই নাই এখন পর্যন্ত। তোর পে আমার খুব ভালো লাগছে, তখনও কিন্তু ওর লগে আমার একটু পরিচয় হয়েছে। এই যে মন্ডলের লগে আমি থাকলে সুবিধা হবো। তুই এরকম সোবান ভাই আমার ডাক দিছে, কিরে মিজান তুই আমার লাগে যাবিনি? আসতাম আছে একলগে থাকবি দুজন। তখন আবার আমার একটু বেতনটা বাড়ছে, তখন 1000 টাকা এক বছর মনে করেন শেষ।
এই এক বছরের মধ্যে বাড়ির কথা মনে পড়েনি?
বাড়ির কথা মনে পড়লে ভাই যখন ওডি আবার মনে পড়তো তখন দেবেল হয়ে যেত।
এখানে ভালো আছি,
এনেই ভালো।
একটা বিষয় এখানে নোট করার মতো, সেটা হচ্ছে যে শৈশবে সাধারণত যে জিনিসটা দরকার হয় বন্ধুত্ব, ও কিন্তু বন্ধু পেয়েছে। টাকা পয়সা সে মান্থলি এখানে পাচ্ছে, এক। দুই নম্বর বন্ধুত্ব, সেটাও এখানে সে পেয়েছে দুজন বন্ধুত্ব। তিন নম্বর হচ্ছে এই যে টিপস পাওয়ার ব্যাপারটা, লোভের যে ব্যাপারটা, সেটাও কিন্তু হোটেলে ঘটছে। মারের কেউ এখানে নেই এবং তিন বেলা খাওয়া দাওয়া সে ঠিক মতো পাচ্ছে, তাহলে সে বাড়িতে কেন যাবে? কারণ সে বাড়িতে কিন্তু সারাদিন বাবা মায়ের কোন সংস্পর্শ পেত না, শুধুমাত্র বড় ভাইয়ের অন্যায় আচরণ ছাড়া। তারপর
তারপর আবার একদিন এসে সোবান ভাই খাইতে আমার কইতেছে, কয় সোবান ভাই ওই দিন কইছিল না আমার লগে থাকতে, আমার লগে একলগে থাকবে বেটা, এনে কাম করো বেটা, আমার ঘুরবি খালি, ঘুরে খাও। আমি কি করে সোবান ভাই কদি একটু কি করে আমিও তো জানি না, অনেক জায়গায় যায়, অনেক মানুষ আহে, খাউন টাউন নিয়ে আহে। দোকানদার ছিল হালিম ভাই, উনি আমার ভাই দেন চাকরিটা দিছে, আর আমার কাছে যাবো, আপনি যেদিন পর ভাগাই দিলে তখন আমার হ্যাঁ অনেক কোনো সমস্যা নেই। আমি কুমন আমার ছোট ভাই, আমি একটু রাত্রে চিন্তা করছি যে আসলে তো কাম করি, ওই দিয়ে আমার সাথে ভালো হয়েছে, আসলে আমি দেখতাম ভালো জামা করে পুরা, তাহলে যামুনি। এরপরে আমি আবার একটু হালিম ভাই কইলাম, ভাই এরকম সোবান ভাই যেতে কয়েক যাইস না, খারাপ মানুষ। আমি আবার চিন্তা গেলাম, খারাপ মানুষ, হ্যাঁ আমার কত ভালো পায়, টাকা পয়সা দেয়, আসলাম কত ভালো আছে, আসলাম কইলো না খারাপ মানুষ। আমি চিন্তা করলাম না, তাহলে যাই এর কাছে যাই দি। পরের দিন আবার এসে পরের দিন এসে রাত্রে আমি কিনে আসলাম, রাত্রে এলি, তখন মাইক্রোবাসে গেছি, লাল একটা মাইক্রোবাস বেড়া, যে জোরে চলে এসিও আছে ভিতরে। আমি তখন মাথা গেছে নষ্ট, আমি আমারও মাইক্রোবাসে উঠতে হবে, মাইক্রোবাসে যাই সোমান ভাই। আমি ওই দিন হাইট দিয়ে যাই, ভাই আমি আপনার লোক থাকবো, বড় নগদ হালিম বেড়ে ডাকলো, হালিম আমি কিন্তু মিজানের লোক যেতেছি, আমার লোক থাকবো, সমস্যা নেই, চান্স নেই।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। তবে তার আগে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট। প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 91% হচ্ছে ইয়েস এবং 3% হচ্ছে নো, আর বুঝতেই পারছেন 6% হচ্ছে কনফিউশন, মানে নো কমেন্টস। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি এই তিন বন্ধুকে সাথে করে, যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর জি কি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে আজকে মিজান আসলাম ও স্বপন মন্ডল। তিন বন্ধু মিলে আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। আমরা তাদের কাছে যাব, তবে তার আগে বলতে চাই, আপনি যদি আপনার বিবেকের তাড়না বোধ থেকে স্বীকার করতে চান এবং যদি বিলিভ করেন যে আপনার মতো ভুল আর কেউ সমাজে না করুক, তাহলে আপনি আসতে পারেন। শুধুমাত্র যারা আসতে চান তাদের জন্য বলছি, আমাদেরকে টেক্সট করুন এইভাবে। প্রথমে লিখবেন ABC, যেটা আমাদের স্টেশনের নাম, তারপর স্পেস দিয়ে JBSB, যেটা আমাদের অনুষ্ঠানের শর্টকোড, এবং স্পেস দিয়ে আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। আমরা আজকে এই যে তিনজন গেস্ট, যে ছবি দিলে তাদের কোনো ক্ষতি হবে না সেই রকম একটা ছবি আমরা আমাদের ফেসবুকে আপলোড করেছি। আপনি চাইলে চলে আসতে পারেন, লাইক দিয়ে মেম্বার হয়ে যেতে পারেন এবং তাদেরকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। ওকে, আমি তিনজনের কাছে ফিরছি। মিজান,
সুবান ভাইয়ের কাছে গেছি ওই দিন, জামা কাপড় গুছাইছি ওই দিন আর কি, সাথে সাথে যাইনি, আসলাম আসে আমার নিয়ে যাবো।
ওকে,
তো আসলাম আইসে, আমি জামা কাপড় বাস করে রাখছি, আসলাম গুছাইছে, দোষে অনেক লাগে, এক লাগে থাকবো সবসময়।
ওকে,
ঠিক আছে, একসাথে ভালো হয়েছে খেলা, আমার তো মন খুব ফুর্তি।
জি,
আর সুবান ভাই আমার আলু নগদ মনে করেন 200 টাকা দিচ্ছে, লাডি খাইস, সত্যি কথা তারা লোভেই পড়ে গেছি, তখন সবকিছু ঠিক মতো আছে। সোমান ভাইয়ের কাছে গেলাম, ওই দিন আমার কোনো কাম নাই, আসতাম ওই দিন নিল না, একলা বাড়িলো, পরের দিন সোমান ভাইকে চল আমার লোকে, আমার পাট আর হ্যাঁ তো ভয় পাস হবে, আমি আর হ্যাঁ লোকে আমারও তাহলে একদিন ভয় পাই। তখন মনে হঠাৎ করে যেরকম চিন্তা ভাবনা হয় বললো, ঠিক আছে তাহলে বেরোলাম। এখন দিই হ্যাঁ লোকে হাঁটলে হ্যাঁ মনে করেন সবাই সালাম দেয়, আর হেরে ভাই অল টাইম ফোনে বিজি, আমার তো ফোন টোন নাই, এরম চলতে আছে, সোমান ভাইয়ের লোক যাই শান্তি লাগে, বাহ আমি একদিন সোমান ভাই করতো তোরাও একদিন আমার জায়গাটা লোবি, শান্তির কাম কাম কি আমার তো মনে হয় কি কমু, ভালো জায়গায় আছি, সুখ শান্তি ভালোই, একটু বড় সর হয়েছি, আগে হাফ প্যান্ট পরা করতাম, এখন মনে করেন ফুল প্যান্ট পরা করি, জিন্সের প্যান্ট একটু স্টাইল মারতাছি, ঠিক আছে টাকা আছে মনে করেন। তারপরে দুই বন্ধু মিলা ঘুরি, আনসুবান ভাই একদিন একটা টিফিন কেরিয়ার বাড়ি দিল, কি বাড়ি হ্যাঁ যা হোটেলে যা ভাত খায়, ঘরে ভাত খায়, বাড়ি দিবো ভাত দেবো কারে, এটা একটু দিয়ে অমুক জন্য নিতাম, চিনে আসলাম আবার চিন্ত আসলাম কি ভাবে চিন্তা, এটা আসলাম
আসলাম হ্যাঁ কোথায় পাঠিয়েছিল মনে আছে?
হ্যাঁ, পাঠিয়েছিল একটা জায়গায়, সলিম নাম বলছিল, সলিমের গিয়া দিয়ে, তার লগে এর আগে অনেকবার দেখা করতো, আমি চিনতাম লোকটা,
চিন্তা খালি আর কি, ভাত নালার ভাত পুরোটা বললে তো অনেক ওজন হইব, ওজন অত একটা না কিন্তু ওজন আছে, খাবার দাবার নিলে যে একটা ওয়েট হইব ওইটা নাই। এই ভাই আর খুশি আঙ্গ দুজনে 100 টাকা দিল, ওই কি রে আলার ভাতের দামও তো মনে 100 টাকা নাই, খুশি 100 টাকা দিয়ে দিছে, ভালোই তো, এই কামই করবো। এখন মনে করেন আবার দুদিন পর একটা ব্যাগ দিছে, কে ব্যাগটা, ওরে একই উজু, কার কাছে দিয়ে আমি, সত্তর ভাইয়ের কাছে, ওরে দিয়ে এলাম, ওটাও 50 টাকা, এরকম 4-5 বার গেছি। আমি কি ভাই এই কামই করে মনে হয়, আগে ভাইয়ের নিচে যাইতো আঙ্গু ঘরে থুয়া, এখন আঙ্গু দিয়ে এটা করায়, কারণ আগে যখন ভাইয়ের লাগাতাম তখন দিয়ে হাতে কিছু থাকতো, ওটাই হ্যাঁ দিত, এখন আমি কইকে একদিন দেখবো কি আছে। আমার টিফিন ক্যারিয়ার বাড়িটা একদিন ধরা দিল, এবার একটু দূরে বাড়াইলো, করে উঠা একটু ভালো উচল মনে হইতাছে, এটা পুরোটাই বড় কিছু একটা। আসলাম কই দোস্ত একটু দেহি আয়, ভয় পাইতেছে না ভাই, আমি আজ পর্যন্ত কিছু দেখলাম না, ঘরের যেটা কইছে ধরবি না ওইটা ধরি নাই, এটা আজকে দেখবো কি লোক, এটা আঙ্গ হাতে দিছে, ধোবাটা হাতে দিছে, এটা দিলে বেড়া 100-200 টাকা দেয় বেড়া, একটু দেখবো না জিনিসটা কি, তাহলে ভাই হাতে চা চা বার বার লম, এখন ঠিক আছে গ্রাম অঞ্চল তো ভাই, সেটা ওই সাইডটা আবার একটু গ্রাম টাইপের, আমি শহর রাস্তাঘাট নীরব টাইপের, চার দোকানে ভাই দুজন চা খেলাম, লোক আইবো আয় না, লোক লাইবো, ও একটা মোবাইল দিয়ে দিচ্ছে লোকে, 1100 মডেলের মোবাইল একটা, শুনাইছে সত্তর ভাই, হ্যাঁ ভাই কি তোমার কাছে জিনিস আছে না, হ্যাঁ ভাই খাবার আছে, কাজ আছে, আমার 1 ঘন্টা দেরি হইব, ঠিক আছে নাস্তা বানা আমি মিললাম কি দোস্ত খুলে দেখি, তারপরে দু এক পিস আমরা মেরা দিল, ঠিক আছে খুলছি, খুলে দেখি প্রথমে উপরে কি আছে, কিছুই নেই, ফাঁকা বাড়ি খুললাম, পরেরটা উড়েলাম উড়ে মতো ফাঁকা, পরেরটা যে উড়াইছি ভাই উড়ে মতো দিই ভাই, পিতলের লম্বা লম্বা চুক্ষা চুক্ষা জিনিস, টিভিতে দেখছি ওটা গুলি, ছবি দেখা তখন বুঝতাম যে এটি গুলি, এমন কয়টা আছে 24টা আছে, নিচে উড়েলাম দেখলাম পিস্তল, তো মনে করেন ভালোই হতো, নগদ ভয় পেয়ে গেছি, যাই হোক আটকালেছি, তারপর আইসে লোক দেখছি খুলছো নাকি, না ভাই খুলতে 100 টাকা দিছে, আর 50 টাকা দেন, আর 50 টাকা দিছে, একটা 80 দিয়ে
বোঝার পরে আপনি চার্জ করলেন আরো 50 টাকা,
আর 50 টাকা দেন, 80 মেরে গেছি, মনে আছে তোমার, আর 50 টাকা দেন, পরে মনে মনে তো ভাইয়ের গাদ্দারি করছি আমি, আমি যে জিনিসটা খুলছি বা দেখছি,
তখন যখন আমাদের কাছে ওই জিনিসটা দেয় তখন বারবার বলছে কখনোই খুলবি না, যত কিছু হোক ওই জিনিসটা
খুলছে, মানুষের জিনিস
হয়েছিল এটা,
মানে না করার জন্য হয়তো আগ্রহটা আরো বেশি ছিল, কেন এত না করতেছে কি আছে এর মধ্যে,
এইটাই এইটাই।
ওকে, তারপর
তারপরে পরের দিন ভাই কইলো যা আবার একটা ব্যাগ দিছে, এখন আমি কই দোষ ওর মধ্যে ছোট আসলে এরকম ধরা বড় এটা নিয়ে যাওয়া যাবো না ধরা খাইছি কি ধরা খাম বেটা ভাইয়ের লাগে পোলাবান আছে আমি কই পোলাবান থাকলো দোষ এটি বুঝো সেটি কি জিনিস পুলিশে ধরে তো এটি লুই গেল এখন চরম ভয় লাগতেছে আগে তো না দেখা নাচতে নাচতে লয়ে যেতাম এখন তো আমি জানি যে এর ভিতরে কি টিপ দিলে যদি ফুটটা যায় বিকালে করাই তো সকালে ঘুমাইতাম রাত্রে পর্যন্ত টিভি দেখতাম তো দুইটা টিভি আসলো বাইর করার একটা আঙ্গ করার একটা আস্তে আস্তে ওই প্রথম অবস্থায় যে ভয়টা আসলো ওটা আরো টিক গেছে এখন ভাইয়ের ঘর কোনোদিন আতাই নাই কিন্তু ভাই যেটা কোথাও যে এরা ধরবি না ধরতাম না ওই যে করলাম না প্রথমে এটা কোথাও ধরবি না এখন একটু খটকা তো রাখছে তার মানে এটির মধ্যেও মনে হয় দোস্ত ভাই একদিন বাসায় নেই ভাই ড্রয়ার চাবি থাই ড্রয়ারের উপরে খুলছি দেখি
এই যে খোলাখুলির কাজগুলো করা এটা কে করতো আসলাম করতো নাকি আপনি
আমি করতাম না করতাম
মানে ও বেশি ভয় পেত
হ্যাঁ এখনো একটু ভয় পাই ভাই আপনাকে প্রোগ্রামে আমার সময় যখন আর কইছি যে আমরা এরকম এরকম কমু তখন একটু ভয় পাইছি
একটু ভয় পেয়েছেন আপনি সাহস দিয়ে নিয়ে এসেছেন ওকে
তারপরে খুললাম ওই একটাই খুললাম যে এটা একটু বড় এটা একটু খুলি অনেকগুলো দেখাইছে কিন্তু শুধু ডর না উনি মনে করেন এমনও জায়গা ছিল ঘরের ভিতরে যে বাড়ি ফাঁকটা গেছে ওই জায়গাটা পরিস্থিতি বেচা আবার সিমেন্ট দিছে এখন চরম পর্যায়ে গেছে সন্দেহ এত কাহিনী করলো ভাই যা আঙ্গু করলো না আবার মনে মনে গিয়ে আঙ্গু করবে আমি যে খাওয়া রাখছি এটাই তো
বড়
তাও ভাই সন্দেহ মনে করেন যে আরো খুব ভালো লাগে যখন একটা জিনিস বাইর করি বা মনে করেন যখন নতুন নতুন কিছু দিই ভয় লাগলে কিছু তখন একটা মজাও লাগে এই এটা এতদিন দিই নেই আমি দেখছি ডোর একটা খুলছি ভাই খোলার পরে দেখলাম এটা মধ্যে দুটো পিস্তল ছোট ছোট গুলিও আছে ধরি না আবার ভয় গুলি যদি ফুটটা যায় আবার ঢুকা রাখলাম এখন কই আর একটা ডোর খুলি ওটার মধ্যে দিবে আরো বেশি পাঁচটা ওটার ভিতরে একটা বস্তা আসিল ভাইয়ের জামা কাপড় আসলো ওইটা কত কয় জামা কাপড় চাইলে এই স্ট্যান্ডের তাইনা দিবি বলতে দিবি না ওটা জামা ডুডেছি এটা তাহলে ভাই পলিথিন আসিল তো এখন তো পলিথিন কম আগে পলিথিন আসলো অনেক পলিথিনের ভিতরে ভাই গুলি
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 পিস্তলের গুলি
পিস্তলের গুলি তখন জেনে গেছি ভাই তাহলে এই লাইনে ভাই কেটে হুদাই সালাম দেয় মানুষের তখন আবার জানলে কিছু তখন ভালো সাহস পাইলাম এখন ঠিক আছে তাই না ভাই যদি আমি একটু শেয়ার করতো এডি তাহলে আমরা ভাইয়ের লাগে সবসময় এডি লয়ে কথা কইতে পারতাম এডি কইতাছি মনে মনে
ফার্স্ট টাইম মিজান চাইছিল যে ভাইয়ের লাগে এডি লয়ে এখন কথা বলবো এডি যে দেখে লাইছে তাহলে
ভাইয়ের লাগে ভালো লাগে
এডি কি ভাই এডি কেমনে
ব্যবহার করবো
এডি ও আমার ফাতে বলছে আমি দরকার নাই কইলে গার্গুতা খাই তুইব কারণ ভাই এডি আমাকে ধরতে মানা করছে হের ভিতরে হের পার্সোনাল রুমে ডুইকা আমরা এডি আতাইছি এডি যদি জানতে পারে তাহলে আমার মেরিয়া লাগবো তখন হের লেগে আমি আরো কইছি যে এখন বলার দরকার নাই
আরো পিস্তল মনে করেন গুলি দিলে মনে করেন
এবং একটা বয়স থাকে প্রিয় শ্রোতা ওই বয়সে কিন্তু দেখবেন যে বাচ্চারা যে ধরনের খেলনা খেলে তার মধ্যে বিশেষ করে ছেলে যারা আছে তারা কিন্তু এই পিস্তল এই জাতীয় জিনিসপত্র দিয়ে খেলতে পছন্দ করে ইনফ্যাক্ট আমি নিজেও ছোটবেলায় খেলতাম আমি এই জন্যই পয়েন্ট করছি যে এই জাতীয় জিনিসের প্রতি ছোটবেলাতে শিশুদের বা কিশোর বয়সে ব্যাপক রকমের একটা আগ্রহ থাকে ওরা কিন্তু ভয় পাচ্ছে সেই ভয়টা হচ্ছে আমরা জেনে ফেলেছি আমাদেরকে সুহান ভাই কি বলবে সেটা কিন্তু সুহান ভাই যদি অ্যাফিলিয়েট করে ফেলে ওদের সাথে যে লাইক তোমরাও এটা ব্যবহার করো বা তোমরা থাকো আমাদের সাথে সেটা তো ওরা অনেক ভালো ফিল করবে এই অনুভূতিটা কিন্তু হচ্ছে মানে এখানে আরেকটি পয়েন্ট করতে চাই এখানে আমরা স্বপন মন্ডলকে এখন পর্যন্ত রিলেট করতে পারিনি কারণ ওরা দুজনকে আমরা একই সাথে পেয়েছি স্বপন মন্ডল হয়তো সাইমুলটেনিয়াসলি একটু পরে চলে আসবে ওদের ঘটনার পরিপ্রেক্ষিতে তখন তিনজনই ওরা একই সাথে সামনের দিকে এগিয়ে যাবে জীবনের অনেক বড় একটা সময় ওরা এখন পর্যন্ত একসাথে কাটাচ্ছে এবং সেই শৈশবটা কতটা দুর্ধর্ষ এবং এখন পর্যন্ত সেটা কতটা দুর্ধর্ষ ঘটনার জন্ম দিতে পারে আপনারা কিছুটা হলেও আজ করতে পেরেছেন প্রিয় শ্রোতা ওদেরকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2 ওকে মিজান তারপরে ফিরি
তারপরে এরকম দিন যেতেছে আমি কাজ করি মনে মনে এডি যদি করে দিই সুভান ভাই আঙ্গু কোন না একদিন কইবই যে এডি কি জানোস এডি এডি চিন্তা করতেছি মনে এডি কইব একদিন কয় না পরে না টিভিতে দেখতাম যে আত্মরক্ষার লোক মনে করেন পিস্তল বা কোনো কামে লাগে এডি এলো এই কামে লাগে পুলিশ গুলো পিস্তল দেখতাম একদিন আমি আর জাজি গেলাম আপনি অস্ত্র কই গুলি তো করেন না কই তো আত্মরক্ষা আমাদের মনে মনে কই সুভান ভাইয়ের কাছে অস্ত্র হ্যাঁ উনি আত্মরক্ষা করবো এডি দিয়া মানুষের দিয়ে আত্মরক্ষা করার লেগে আঙ্গু একটাও দিল না একটা রেখা দিল একটা সেটিং দিব চিন্তা করছি মনে মনে গুনে তো না দেহেও না খালি কয় যে ধরিস না পিস্তলের একদম ইনটেক প্যাকেট ওইটারে তো উনি আবার অন্যভাবে দিত কিন্তু আমরা ডাইরেক্ট প্যাকেটটা দেখছি আমি কই তাহলে নতুন একদম একদিন আমি এডি না যাবো না এডি বাইর কামের আর ঘরে আতালি অস্ত্র পাইতাম ভাই তখন আর হ্যাঁ তখন দেখে যে আমরা মাঝে মধ্যে এডি উডি ধরি মোবাইলটা আছে মনে করেন ডোরের ভিতরে পিস্তল আছে মিজান মোবাইলটা দে তখন মোবাইলটা দিতাম পিস্তল তো দেখতাম তখন জানতো যে দেখতাছি যেটা হোক মনে করেন তখন একটা পিস্তল দেখছিলাম আর আলনা ছিল আলনার মনে করেন নিচে একটা পলিথিনের মধ্যে ছোট্ট টুটু 22 ওটার মডেল ছোট পিস্তল এটা তো মনে হালায় রাখছে, ছটা গুলিও আছে ভিতরে, এটার গুলি পাওয়া যাবে না, গুলিও ছোট। আমার অয়ো খুব তখন আবার একটু ইন্টারেস্ট সাহস পাইছে,
তখন আসলে পিস্তলটা দেখে অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর ছিল, মানে সোনালী কালার তখন আমার অনেক পছন্দ হয়ে গেছে, আরো পছন্দ হয়ে গেছে, তখন বললো ভাই তো এটা ধরে না এরকম
ভাই তো আঙ্গই কুমুজে ভাই
ছোট পিস্তল তো ভাই রাখেও না, সব তো বড় বড় জিনিস আমরা তাইলে মনে হালায় রাখছে, তাইলে আর এটা আমরা লয়ে আলু।
তখন তখন রাইখা দিলাম তুলার পারে চালের তলে, আর আমরা কিন্তু রাঁধতে পারি ভাই ভালো, আমরা রান্না খাওয়াইতাম বাইরে বুঝছেন তো, আঙ্গুল সব ঘরের মধ্যে তিনজন ছাড়া আর কেউ থাকতো না, তো ওইটা রেখে দিলাম চাউলের তলে। এখন ভাই 15-20 দিন যাওয়ার পর কাম তো কন্টিনিউ করতে আছি, এটা টেকাও পাইতাছি, অল টাইম পকেটে টেকা টেকা আছে, অল টাইম ঘুরতাছি খাইতাছি, কামারটা কইরা 7টায় 6টায় তো ঘরে আইতাম, 11টায় সিনেমা হলে যেতাম ছবি দেখতে, এখন পিস্তল লাগছি বাসায় দিই ভাই ছুড়ব যেতা যেতে 15-20 দিন পর গালাগালি উড়া দুরা গালি ভাই
আপনাদেরকে।
হ্যাঁ আর ভাই তো অল টাইম নেশা থাকতো, এমনি মাঝে মধ্যে থাপ্পড় টাপ্পড় দিত বিভিন্ন কামে, কিন্তু বুঝতাম যে ভাই নেশা করছে, এর লোক চিট টিট করতাম কিন্তু ভালো থাকতাম, শান্তি পাইতাম। তো ওই দিন মনে করেন যে এমনি রাইতে হয়ে গেছে, হাইতে অল লাগে আমার একটু ঝগড়া হয়েছিল, খুব শখ একটা গুলি ফাড়াবো, কই ফাড়াবো বন্দরের উনি পাশে বিরাট ফাঁকা মাঠ, ওই বিদেশ থেকে গাড়ি আহে তো ভাই, ওই গাড়ি হাজার হাজার গাড়ি বলবেন BMW মার্সিডিস, ওর ভিতরে বলা মানে আড্ডা মারতে ভাই নেশাটা সাথে চিন্তা করছে উনি যেটা ফাড়াইলে কে দেখ ঘুমিয়ে, মনে করেন সুবান ভাই থাম দাম থাবুর আমার অনেক কিছু কইতেছে না, কয় আমার জিনিস কই, আমি কি কন ভাই জিনিস কই, তখন অলরেডি বুঝে গেছি ওটা লেগে শুরু করছে ভাই, ওর উমায় আমার লাত্থি বাইরে কিছু করতে পারি না, দুদিন মাটিতে পুরা মনে করেন গড়াগড়ি খেতেছে ভাই মারতেছে খালি, খুব মেজাজ গরম হয়েছে ভাইয়ের প্রতি, মেজাজ তখন ওরম গরম হয়ে যায় বাইরে কিছু কমু, কিন্তু খারাপ লাগতেছিল ভাই মারতাছিল, তাও কই নাই যে আসে, চিন্তা করছি আমি কমু না সময় মতো ওটা থুয়া দিল, তো বলছি আমি গাড়া পর আরেক জায়গা থুয়া কমে যে ভাই জিনিস তো এই জায়গায়, এদিন আবার মানুষ হয়েছে কাস্টমার মনে হয় ওই জিনিসটা কিনতে এসে, মেজাজ গরম কাস্টমার বিদায় দিয়েছে, ভাই কয় এদিকে আকাশে কিসে অনেকক্ষণ তাকা থেকে থাম করে দুই থাবর, আমারও থাবর ওরও থাবর, মেজাজটা গেছে ভাই খুব গরমে আছে, আলার ভাল লাগে থাই জিনিসটা নিয়েছি হাজার হাজার জিনিস কম তো না, সোমান ভাই ঘরে না থাকলে দরজা লাগায় দুজনে দুইটা লাগায়
মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি মোর দ্যান ড্রামা। বারবারই আমরা বলে থাকি যে এগুলো আসলে অনেক হলিউড বলিউডের সিনেমার গল্পে শোনা যায়, বাংলা সিনেমা তো এত সুন্দর স্টোরি পাওয়া গেছে কিনা কখনো আমার ঠিক জানা নাই, বাট দিস ইজ হার্ড রিয়েলিটি। প্রিয় শ্রোতা, আমরা যে তিন যুবককে এখানে পেয়েছি সেই তিন যুবকের, যুবক বলবো না কিশোরী বলি আমি বরং, কারণ একজনের বয়স 17 এবং আরেকজনের 18, তাদের যে 12 বছরের দুর্ধর্ষ শৈশব, সেই শৈশবের মধ্যে একজন সাপুরে যেরকম সাপ নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে, ঠিক একইভাবে তারা পিস্তল নিয়ে নাড়াচাড়া করছে, এবং তারা যে পিস্তল নিয়ে নাড়াচাড়া করছে সেটা কোনো খেলনা পিস্তল নয়, সেটা কোনো একজন অস্ত্র ব্যবসায়ীর একেবারে তাজা বুলেটওয়ালা পিস্তল, চিন্তা করতেই গায়ের লোম শিউরে উঠছে। ওকে ফিরি, তারপরে
ভাই এরম এরম খেলতাম ওদিনাই আবার মায়ের, এখন ভাই মারতে আছে ওই যে একটা অবিশ্বাস ঢুকে গেছে ভাইয়ের ভিতর, আমারও কথা ভাই আঙ্গুল শেয়ার করলো না, তাহলে তো দু চারটা লগে রাখতাম ভাই দিয়া দেবনে কোজে করে, এখন তো না কয়েছি আবার রাইখাও দিছি, এখন ওদিন আবার গার চরম মার দিছে ভাই, ওদিন মায়ের মানে অস্থির মার দিছে, জ্বর হয়ে পড়ছে ভাই, খুব কষ্ট লাগতো, তখন বাপ মার কথা খুব মনে পড়ছে যে বাপ মা আমার বড় ভাই তো আমার এমনি পারে নাই, জ্বর আনে নাই একদিনও মায়েরা, এখন কথা থাক ওই চিন্তা বাদ, যখন পড়ছি গোয়ার পাম কই,
পিস্তল কি তখন বের করে দিয়েছেন না তখন,
না তখন দিনই পিস্তল তো চিন্তা করছিলাম দিয়া দিন পরে, তো যে কাহিনী করতেছে ওটা দেখে চিন্তা করছি দিমুই না,
তখন আমি মানা করছিলাম যে দেওয়া দরকার নেই,
কোনো কামে লাগাম
দুজনকে পিটিয়েছেন,
এক লগে মনে করেন ওরা তো বিছানায় ফালায়া দুটছে পিটাইছে, আমার নিচে ফালায় পিটাইছে, লাত্তি গুসা চা পারছে মানে হাতের কাছে চা পাইছে মোট কথা, আমার তখন মনে হয়েছিল যে বড়ি পাইলে বড়ি দিয়ে আমাদের
খুব দিত ভাই,
তার কাছে লাঠি ছিল লাঠি দিয়ে পিটাইছে, লাঠি ভাঙ্গা ফালাইছে পরে পাও দিয়ে লাইখাইছে,
তারপর আপনারা দুজনের মধ্যে একজন স্বীকার করেন নিজে পিস্তল,
তখন আবার ইয়াবা খাইতো বুঝছেন, এখন যেটা 250 টাকা তখন ওটা 500 টাকা, পিটাইতে পারে তো হয়রান যতক্ষণ হয়েছে ততক্ষণ পিটাইছে, তারপর হয় থামছে, এখন দুজনে মিল্লা ওই দিন ঘরে ঘুমাইনি রাগ হচ্ছে পাক ঘরে ঘুমাই, দুজনে মিল্লা কামছে আর রায় সকাল উঠে ভাই গেছে কিছু কাম টাম দুদিন আর দেয় নাই, দুদিন বা দু চায় মনের কথা কইছে দোষ এরম আমার, তখন ওই দিন একটু কইছিলাম যে আমার ভাই আমার গাড়াই তো এর লোক বেয়া পড়ছি আজকে আমার এই নিয়ে গাড়াইতেছে কি করবো আমি, এখন কি করবো হালার উপরে মেজাজ গরম, তখন গালা তখন একটু বড়ই না ভাই একদম হালা নেই, কত কাম করে দিচ্ছি নিজে করতে আর আমরা করে দিচ্ছি, তারপরে ভাই মনে করেন যে ওই দিনে মারতাস না গালি মা বাপ তুলে ভাই খারাপ গালি, তখন আবার বুঝতেছি যে মা রে তুলে গালি দিতেছে, ওরা মাথা অনুষ্ঠান ছবি তো দেখতাম মা তুলে কিছু করলে
হিরো থাপ্পড় মারতো,
হ্যাঁ হ্যাঁ
তো ওইরকম একটা ফিল হচ্ছে নিজের মধ্যে,
থাপ্পড় তো মারতে পারবো না,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, জাস্ট নোট করুন এই কথাগুলো, ওকে তারপর
থাপ্পড় তো মারতে পারবো না ভাই, তখন তিনি বাইরে একদিন তাহলে কাম করুন বাইরে নে, ও দিন দেখছি কি ভাই টাকা আছে অনেক, 15,000-16,000 টাকা ক্যাশ। ওই ভাইয়ের মনে আমার ভালো, কিন্তু এলে কেউ মার নেই, গালাগালি করছে খালি। এখন ওই দিন আমি আর মিলে প্ল্যান করছি হালার কাছে কি থাকবো, তো বড় হয়েছি বেটা, আগে তো কামের ভয় পাইতাম যে কাম পামুনি, এখন কাম দুজনেই করতাম বেটা। আর তো কিছু খেয়াল লাগলে একটা সাপ পানের দোকান দেবো দূরে যা,
ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, ঠিক 12:06 আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিব। যা আজকে আমরা শুনছি তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে দেবে সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। যাহা বলিব সত্য বলিবর ইতিহাসে এই ঘটনা এই প্রথম। তিনজন কিশোর এবং একই সাথে বলতে চাই একজন মাত্র কিশোর না, কারণ তার বয়স 18 আর বাকি দুজন এখনো কিশোর, তারা আজকে যাহা বলিব সত্য বলিবতে এসছে, যাদের শৈশব এমন ভাবে একসাথে গিয়ে গেঁথে গেছে সেটা শেষ পর্যন্ত তাদেরকে কোথায় নিয়ে এসছে আপনি চিন্তাও করতে পারবেন না। যাহা বলিব সত্য বলিব ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ঠিক 12:06 আবারও ফিরে আসবে। আপনারা সবাই শুনছেন আর জি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা ফিরে আসছি ঠিক 12:06 আর ওদেরকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পরপর আমরা ফিরে এসছি আবারও যাহা বলিব সত্য বলিবতে। সময় এখন 12:06 আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আর জি সুমন সহ সাউন্ড এডিটর মঞ্জু রয়েছে আপনার সঙ্গে এবং তিন বন্ধু আজকে নিজের জীবনের বিবেকের বোধ থেকে আপনাদের সামনে লাখ লাখ মানুষের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করছে। আমরা তাদের ছোটবেলার ব্যাকগ্রাউন্ডটা আবিষ্কার করে ফেলেছি, যেই ব্যাকগ্রাউন্ডটা তাদেরকে ভুলের দিকে অপরাধের দিকে ঠেলে দিয়েছিল। মিজান, আসলাম এবং স্বপন, এদের মতো যদি আপনি আপনার জীবনের অপরাধগুলো ভুলগুলো স্বীকার করতে চান তাহলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য শুধুমাত্র যারা অপরাধ স্বীকার করতে চান তাদের জন্য বলছি, আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, আবারও বলছি 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আমি ফিরে যাচ্ছি মিজান, আসলাম এবং স্বপনের কাছে। ওকে, একটু জানি মিজান, আপনি যেটা বলছিলেন যে আপনারা প্ল্যান করলেন দুজনে মিলে, মিজান এবং আসলাম, যে প্রচুর মারবো, মারার পরে একটু টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবো, তারপর কি হলো?
তারপরে রাত তখন 3 বাজে, চিন্তা করছি ঘুমাবো, 2 বাজে উঠবো, কিন্তু ঘুম একটু বেশি হয়ে গেছে, 3 বাজে গেছে। আমি আগে উঠছি, আসলাম ওই বেটা উঠুস না, কিসে ওই বেটা, আরে পিড়া মুনা, গালাগালি করতেছিলাম যে আলারে পিড়া মুনা আয়। গজারে 2টা লইলাম, গজারে বলতে কি কাঠ, কাঠের স্ট্যান্ড হয় না ভাই, ওর কাঠ আর আঙ্গো, যে ওইটা তলে আঙ্গো বহু পিস্তলটা লইছি আর কি, ওইটা নিশি কে কিছু নিমু না, 15,000 টাকা নিবো, আর এটা তো আগেতে রেখেছিলাম, ওটা পিছিয়ে লইছি, পকেটে লইছি, তোরা লয়ে লইছি, কিন্তু জানি পিস্তল কেমনে চালায়, এটা অলরেডি শিখালেছি। এখন গেছি, খারাপ গালিছে যে কিসে এত রাত্রে, আমি কিসে মনে করেন কি চায় পিড়াইছি মন মতো ভাই, আর অস্থির বানালেছি পিড়া মনে করেন
দুজনে,
নড়াচড়া করতো না, খালি কোনো মতো আটটা দিয়ে পিস্তল বাই করছে, আমি মনে করছি দিব গুলি করে।
ওই যে আবার রাত্রে নেশা করেছিল তো তোর জন্য মনে করেন অতটা শক্তি পায় না, গায়ের ভিতরে দুর্বল ছিল, ওটার অতটা টাইম পায় না, তার ভিতরে মনে করেন মারা শুরু,
প্রায় নগদ আধ্যা পিস্তল বাই করছে, আমি আমার তো আছে বার করে সামনে ধরছি, অস্ত্র চালাই তার অস্ত্র আমি মারলাম, কইতাছে আমি পারি না মানে, আমি নগদ মনে করো দেখা ওই বাটন টিপ দিছি, দেখ আমি তোর গুলি করবো, ওই মনে করটা তো আমার ভালো পিস্তল, যেই দেখছি লোড করলে আমি গুলি করে দেবো, আমি চাইছি গুলির সামনে রাখবো, সাইডে মনে করো গুলি করে দেবো,
ভয় পাইতে
গুলি করে যে ধর পিছিয়ে ফিরছি ওর দিকে তাকাইছো, আমার এই সাইডে আসলো, এমন টিপ মারছি আমার হাতে হাতে গুলিও ছুটে গেছে, টিপও দিছি ভাই মনে করেন, গুলিও বাইরে গেছে সোজা মতো, ওর গায়ে লেগে গেছে পিস্তল, হাতে তো টাস করে লাফ মারছে।
এই প্রথম গুলি ফোটালেন?
আমি গুলি ফুটে তোমার ওর পিস্তল ঠাস করে হালা দিচ্ছে ভাই,
কে
ওই সোবান, সোবানের পিস্তল হাতে পড়ে গেছে, সোবান মনে করেন থাম করে খাটে ভাই, চরমটা সাউন্ড দিচ্ছে খাটে যে পড়ছে, মনে করেন মনে হচ্ছে ধাক্কা মারছে, ও তো মনে করছে গুলি করলে কিছু হবো না, টুটু প্রেশার কম, দূরের তো গুলি দূরে, আমি যার উপরে উঠে গেছি ওই মারতার দেশটান ঠোড় হয়ে গেছে উপরসি পিডানের লোকা তখন গুলিও করেছি, গুলি দেওয়ার পরে থাম করে লেগে গেছে, ভিতর ঢুকে গেছে।
কোথায় গুলি করেছিলেন?
গুলি করছি সামনে, গুলি করছি ভাই, মনে হচ্ছে গুলি করছি কেন,
কোথায় গেছে না গেছে কোনো খেয়াল
নাই, ওরা খেয়াল নাই, কিন্তু গুলি লাগছে বুকে,
বুকের বাম সাইডে লাগছে,
বুকের বাম সাইডে গুলি ঢুকে গেছে, ঢুকে গেছে, গল গল করে লোক রক্ত বাড়িতেছে, ওই খালি ধাপ ধাপ লাফাইতেছে, আমরা স্টান ছুঁয়া ধাম করে আসছি বাইরে উপরে, আর ভাই উড়েন ডাকাটাই শুরু করছি, চরম ভয় পেয়ে গেছি, কিসে কিসে ভাই রাজারা ধাক্কা ধাক্কা শুরু করছি, যে কিসে ভাই উড়েন উড়েন ভাই মাফ করে দেন ভাই, মনে করছি গুলি লাগছে কি হয়নি,
আমরা তো বুঝছি ছোট
গুলি করতেছে থাকবো মানুষ আইব পরে সকালে এখন আবার ছবিতে দেখতাম আদরে আদর্শী কিছু বুঝি না রে কেমনি কি করে এখন কই কি শেষ
ছোট গুলি
গুলি সবচেয়ে ছোট মনে করেন আমার কনফিডেন্স লইতাছি নিজেই যে মরবো না বেটা, করে 15,000 টাকার ক্যাশ বললাম, তারপরে ভাই 15,000 টাকা পরে ওর দিকে তাকালে বন্ধ করে দিয়েছি, পরে এখন চিন্তা করলাম কি এটি লইছি আর তো মানুষ আইলে আর এনে সব লয়ে যাবো, ঘর আরো আতালাম টেপ আসে নিয়েছি অস্ত্র কথা কই না কথা তেলাম আরো 2-400 টাকা পাইছি চিপা চাপাই, আর ঘড়ি আসলো সুন্দর ঘড়ি লিছি, মোবাইল আসলো একটা,
ওটা একতলা বাড়ি ছিল নাকি আশেপাশে কেউ থাকতো না,
ছাদ আছে আবার না আশেপাশে রাত্রেবেলা রুম টুম আটকালে ভাই সব এমনিও তো আমরা চিল্লাপাল্লা করি, তুই ফুলাবান যদি দুই একটা ঘরে থাকে ভাই এমনি তো কথাবার্তা হয়, বিভিন্ন ডায়লগ দিতাম কথা কইতাম, টিভি জোরে সাউন্ড দেখানো মানুষ অত কেয়ার করতো না,
তাছাড়া তো সোবান বাইরে একটু দাপট ছিল যেহেতু তার বাসায় যায় কিছুই তো কেউ
কিছু
জানতেন না,
এমন আসে না গেস্ট হয় বাসায় মহিলা টহিলা বা বাচ্চা কাচ্চা নিয়ে আইসি একটু রান্না খাওয়ায় ওরম জীবনও দেখিনি।
আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনারা কখন কি জেনেছেন যে আপনাদের ভাই এটা কোথা থেকে নিয়ে আসতো?
এটা ভাই হ্যাঁ জানতাম না, আমরা কথা কইতাম না
কিভাবে,
এটা ইন্ডিয়ার থেকে আনতো ভাই,
সবই কি ইন্ডিয়ান প্রোডাক্ট ছিল,
সবই ইন্ডিয়ান বিদেশি প্রোডাক্ট আর কি ইন্ডিয়া হয়ে আইতো,
মানে
ওই যে কুমিল্লা সাইডটা ওটা আর কি ভালো মতো মাথায় ঢুকে গেছে, তারপরে চিন্তা করলাম যে তাঙ্গুতে কাম করাইতো, পরে আঙ্গুর কাছে কাস্টমার কল্টল দিতে রুম আর মোবাইল লাইছি, আর মোবাইল লাই বাড়ি না 1400 টাকা চালাইছি সিম টু ব্যাংক,
কি কি নিয়ে গেলেন ওই রুমটা থেকে,
মোবাইল নিছি এক্সট্রা 200 টাকা পাইছি আর 15,000 টাকা, আর গড়াতে জিনিস নিছিলাম 13 পিস,
13 পিস পিস্তল,
13 পিস 14 পিস জিনিস
ছিল,
24 রাউন্ড গুলি নিছি নিলাম, তারপর বাইরে গেছি ওই দিন রাত্রে 4টা বাজে বাইরে গেছে আর কি, ভোর 4টায় বলা যায় বাইরে গেছি, বাইরে মনে করেন সিএনজি ভাড়া নিছি, ওই যখন আগ্রাবাদ যেমন সিএনজিটা আর কি সারাদিনের লোকের রিজার্ভ করছি,
আগ্রাবাদ যাচ্ছেন যাওয়ার আগে কি কোনো প্ল্যান ছিল,
প্ল্যান ছিল হ্যাঁ আগ্রাবাদ যেমন আগে সিএনজি আমার যাতায়াত ব্যবস্থা করবো, কারণ ওটা তো রাস্তা নিয়ে আমি ঘুরতে পারবো না, কোনো জায়গায় জিগাইতে পারবো না, এটা একটা বড় তখন বুঝি এটা খুব মারাত্মক জিনিস, তো এটা 6টাতে ভাড়া করছি, মোবাইল নাম্বার লিখছি ভাই তুই আবি কখন 10টা বাজে আবি কোন জায়গায় আবি, তুই বিডিআর মাঠের সামনে আবি, খুব নাম করা মাঠবে বিডিআর মাঠ,
এটা কাকে বললেন,
এটা সিএনজি আলারে, তখন তোরই নাই নগদ, তখন আমরা গেছি কই ওই কথা দোস্ত এটা টিম বানাবো জিনিস টিনিস দিয়া আমরা কাম করবো, কম তো পারি না আমরা তো মেশিন চালাই তারি, মেশিন চালাইতে হয় পারে এত টিয়া কামায় আমরা পারবো নাকি, হ্যাঁ ঠিক আছে সই টিম পাবো কই, আমার তো পরিচিত বলাবার নাই তুই আর আমি তো, পরে মনে আইছে কার কথা, মন্ডলের কথা,
এই যে স্বপন মন্ডল,
এই স্বপন মন্ডল আমাদের এই কাহিনীতে আসলো,
ওকে ফাইন স্বপন মন্ডল আপনার কাছে আসি, ওরা আপনার সাথে কিভাবে ডিল করেছিল, কিভাবে কথা বলেছিল,
কথা বলছিল মিজান বলছিল, মানে আমি তখন কাঠমিস্ত্রি কাজ করতাম, পরে মিজান এসে বলল যে আমার সাথে যাবি কাজ কিছু করা লাগবে না খালি সাথে থাকবি তোর টাকা দিব, পরে মিজানে আমার 5-6 হাজার টাকার এরকম 5-6 হাজার টাকা দেখাছিল, বলছিল এত টাকা দিন চল, পরে আমি টাকা লোক
তার আগে বলেছিল কি কাজ কি ধরনের কাজ,
কিছু বলছে শুধু ওদের সাথে থাকতে হবে,
তো যাকে বলছেন না কি কাজ সাথে নিয়ে গিয়ে তাকে দিনে তো বিপদও পড়তে পারেন,
বিপদে পড়মুখে ওরা বদাম উপরে
যদি
খুঁজ কে কে আছে, ওর পাইলো পরিচিত 2-3 জন, শরীফুল ইয়াসিন আমিও পাইলাম 2-4 জন, 2-3 জন আল্লো 2 জন,
আমার কয়েকটা কাঠমিস্ত্রি আসলে
টোটাল কতজন টিম হলো মিজান,
13 জন
13 জনের টিম হলো টোটাল।
কারণ আমার 13টা জিনিস 13টার জন্য লাগবে।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদের সবাইকে। এখন পর্যন্ত এই তিনজনকে আপনারা যতটা শুনেছেন, ওরা একটা সূত্রে এসে বেঁধে গেছে এবং বাকিটুকু ওরা তিনজনই একইভাবে চলবে। ওদের যে কোনো একজনের স্টোরি ওদের তিনজনের স্টোরি। এই যে অপ্রিয় সত্য, সেই অপ্রিয় সত্যের মূল জায়গাটিতে ঢোকার আগে, মানে এখন তো ওরা ফুল ফোর্স বাই ডিভোটেড সন্ত্রাসী হয়ে গেল, এই জায়গাটিতে যাওয়ার আগে আপনাদের সবাইকে আরেকটি SMS পোলের মুখোমুখি করতে চাই। কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আজকে ওদের কথাগুলো? যদি আপনি মনে করেন যে ইয়েস বিলিভ করার মতো, তাহলে লিখবেন ইয়েস। যদি আপনি কনফিউশনে থাকেন কিংবা আপনি যদি বিলিভ না করেন, তাহলে নো এবং নো কমেন্টস। পাঠানোর নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট লিখে পাঠাতে হবে। SMS পোল নিয়ে কাজ করছে আজ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। একটু পরেই কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেব SMS পোলের রেজাল্ট। ওকে মিজান, তারপরে কি হলো?
ওখান থেকে আমরা আর কি টিমটা বানাইলাম, ফুললি কমপ্লিট একটা টিম। তার জন্য টিম বানাইলাম, কথা হলো বিকালে আবার দেখা করবা। তার জন্য জিনিস দিয়েছি, কারণ নিজের কাছে রাখলে গেবে, এটা কই রাখুন। এর জন্যই কিন্তু মূলত 13 জনের নিশি, 13টা অস্ত্র, 13 জনের আমি ভাগ করে দিই, পরটা পরে দেওয়া যাবো। বিকালে আসার কথা, তিনজন আয় নাই, তিনজন আসে নাই, আসছে 10 জন। আর মাথা নষ্ট হয়ে গেছে কি, 10 জন এলো, 3টা অস্ত্র দাম আমার 60-70 হাজার টাকা। 3টা অস্ত্র দিলাম, 3 জন পলাইছে। ওই 3 জন একটু সাইজে বড় ছিল, লইলে গেলছিলাম, বড় কামে লাগবো, বড় মানুষ আমরা, ছোট এমনি আঙ্গুর সাইজ এমনি ছোট। দিদি আঙ্গুর দিয়ে
লিড দিচ্ছে কে?
লিড নাই, তখন কোন লিড নাই,
তখন কোন লিড নাই,
লিড আমি যখন কথা বলছি ওইটাই শুই, আসলাম যখন কথা বলছি ওইটাই শুই, তো চুপ।
আচ্ছা, যখন আপনি ফার্স্ট গিয়ে দেখলেন ওদের কাছে এতগুলো অস্ত্র, তখন আপনি কি বলেছিলেন?
তখন আমি বলছি তোমাদের সাথে আমি থাকবো না ভাই, তোরা আমরা দিয়ে আমি কাঠমিস্ত্রি কাম করবো, আমি অস্ত্র অস্ত্র দিতে না।
আমার 2000 টাকা দিচ্ছি নগদ, তখন
আমি টাকা লোক আবার অগতলে ঢুকে,
কারণ এক লগে আমি আর অল টাইম ঘুরছি। এক বছর আমি হোটেলে কাজ করছি, এক বছর তার মানে অল লগে আমার একটা খাতিল আছে। এটা আমার একটা প্ল্যান যে আমি যদি পরে নিতে পারি লগে, হয়তো আমার আর কি আর কেউ না থাক, 3 জন তো আমরা থাকুই। হ্যাঁ, তো ওই 3 জন আহেনি, 13 জন এসে 10 জন মাথা গেছে নষ্ট হয়ে আলার, 3 জন গেল গা পুরাই মনে করেন চেতা গেছি। ওই 3 জনের বাসায় যেমন বকর চকর পরে আসলাম, না যাইস না, এমনি অস্ত্রের মামলা, বাসায় যা যদি অস্ত্র দে তাহলে দেখা গেছে একটা ঝামেলার মুখোমুখি হতে হবে। এর জন্য আর চিন্তা করলাম গেলে যাক, ওই 3টার পাইলে একটা উসকে গাড় দেবো, এমনি 10 জন তো আসি।
না, এটা কেন মাথায় আসলো যে 13টা জিনিস 13 জনের মাথায় আসে?
আমি আমার এক্সট্রা রাখার দরকার নেই ভাই, আমি এক্সট্রা রাখবো ভাই, আমার এমনি ভয়ে অস্ত্র একটা আছে, কেউ আইলে হালা দিয়ে দিতাম, 2টা ফালাতে গেলে আবার একটু সময় বেশি লাগবে,
এই চিন্তাটা মাথায় কাজ করেছে।
হ্যাঁ,
তাছাড়া তো আমাদের থাকার জায়গা তখন আমরা ঠিক করতে পারি না, যে এরকম একটা বাসা রাখছে এই জায়গায় রাখতে পারো, ওরকম সিচুয়েশনও ছিল না। কথা ছিল যে 13 জন পোলাবান যোগে 13 জনের 13টা জিনিস দিয়ে দেবো।
ওরা বিকালে চপটি লাগিয়েছি 10 জনের, মনে করেন হোটেলে ভাত টাত খাইছি, একদম ফুল ফিল ভাত খাইছি, খাওয়া দাওয়া বাড়িছি, পরের দিন কি করবো, আমি আর আসলাম আর স্বপন এক লোক বাড়িছি, স্বপন তো কোন মুখ দিয়ে সাউন্ড করতেছে না, আমরাই কথা বলছি, আসলাম কইতেছি দোস্ত, ও এর মধ্যে আবার ফোন আয় পড়ছে এই তখন মিটিং এর মধ্যে আমার মোবাইলে, তুমি কি মিজান? হ্যাঁ, আমার তো 2টা জিনিস লাগবো, একটা 2 লাগবো আর একটা 32। আমি একটু পরে ফোন দিয়ে দিয়েছি, আমি ওর দোস্ত হার তো মেরালে সরে জান না, মেশিন চাই কি করবো, আমার সেট বিচালাই ওই কখন আইডিয়া দিল কি সেট বেসম করলে ওতে 2টা সেল দিলে আমার তো টাকা আইবো। ঠিক আছে, নগদ কল দিচ্ছি, হ্যালো ভাই, হ্যাঁ কে বলতেছেন? হ্যাঁ অমুক, ঠিক আছে তাহলে আপনার কয়টা লাগবো? 2টা। কত? আর আমার তো অস্ত্রের দাম জানে না,
প্রথমে বুঝলাম যে আমরা 7টা ভাই ফোন দিতে পারে, 7টা ভাই প্রায় সময় এই জিনিস লাগে, তখন দিই না আরেকজন ফোন দিছে।
কে ফোন দিছেন? রাজু ভাই। রাজু ভাই, ঠিক আছে ভাই, অস্ত্র লাগবো? হ্যাঁ ভাই অস্ত্র লাগবো। কয়টা? 2টা। কেটে 2-2 একটা, 32 একটা। হ্যাঁ ঠিক আছে, অস্ত্র দাম তো জানি না, অস্ত্র দাম লিড তো কিন্তু আগে ব্যাল লাগে, আগে সোবান ব্যাল লাগে, খালি আমরা কথাবার্তা কয়ে ডিল রাখতাম, বাথরুম অস্ত্র দাম টেয়া দিত কিন্তু ধরে, আমরা কিন্তু নগদ কোনো টেয়া পেতাম না। তারপরে ভাই দিতার মু সোবান ভাইয়ের লগে আমি ডিল করবো, আমি সোবান ভাইয়ের লোক ডিল নাই ভাই, সোবান ভাইয়ের ডিল এখন আমি করি, আমার লগান ভাই, আমার আমার কাছে ওই যে মারা গেছে না, কারণ ওই যে দেখা গেছে কি ভাই, এইসব লাইনে যারা ওকে ফোন অলরেডি অন থাকে না, বিভিন্ন জায়গায় অফ থাকে, খালি প্রয়োজনে ফোন অন, পরে করলাম কি ডিল করলাম, 3-2 অস্ত্র 56,000 টাকা, হারাতে মহা খুশি, কম দামে পাইতাছে, কি করবো, ওই যে অনেক ঝাড়ে দিছে অস্ত্র, কিছু করার নেই, আমরা তো বাড়ে 56,000 টাকা বললো অনেক কাম, 2 অস্ত্র দিচ্ছি, এখন অস্ত্র আছে আমার কাছে 8 পিস 8 পিস 8 জন, ওই 2 জনটা কি 10,000 করে টাকা দিছি, 20,000 পায় কইছে, দোস্ত তোরা কেউ কইস না, ওরা কসম টসম খেটেছি, ঠিক আছে দোস্ত রাখ টেকা রাখ, কেউ কইস না, এরকম না, 8 জন মিললা শপথ নিলাম দোস্ত, ঘর বাড়ি ছেড়া দিবো এই কামে, দেখ কত টাকা, ওরা দেখা তো অগো মাথা নষ্ট, শরীফুল ইয়াসিন, তারপরে সুমন মোল্লা নামের এক পোলা আছে,
রাজু আসিল,
ওরা কি সব ওই এলাকার লোকাল?
হ্যাঁ ওরা ওই এলাকার লোকাল, ওরা কাম করে, ওরা পড়ালেখা করে আঙ্গুমতি ঘুরে ফিরে খায়, এখন কিছু লোরা টিকিট দিল, ঠিক আছে ওরা ঘরতে বেড়ে গেল, এখন আরেক এলাকায় দিছি আবাসিক একটা হোটেলে থাকতাছি, মানে 200 টাকা করে দিলে বেড ভাড়া পাওয়া যায়। তো তিন চারটা বেড লইছি মনে করে এক এক জায়গায় দুজন দুজন। এখন আবার কলেন অস্ত্র দিলে তো আমার মানুষ ওখানে অস্ত্র যেতেছে, টেকা দিলে তো আমার মনে করেন টেকাই তো ঠিক আছে, অস্ত্র তো যেতেছে, পরে কি করবো সব শেষ হয়ে গেলে। পরে একটা প্ল্যান বানাইলাম, দোস্ত অস্ত্র দিব না, কি করবো টেকাইলে ফিটিং দিয়ে রেখা দিব জাস্ট এই। এখন ফোন দিছে আরেকজন, ফোন দিছে হ্যালো কে বলতেছেন? হ্যাঁ রুবেল, হ্যাঁ রুবেল ভাই, বড় ভাই রুবেল, হ্যাঁ চিন্তা আমাকে, কারণ হ্যাঁ জানে না যে সোমান ভাই শেষ, আপনার লগে আইবো আমার লগে আইবো ইমরান, হ্যাঁ ঠিক আছে। এখন চরম মাস্টার প্ল্যান বানিয়েছি কি, আমি আর আসলাম থাকবো ফেস হুম, হাত ব্যাগে সবসময় অস্ত্র ঢেলে হইতো, হাত ব্যাগ গুলো থাকে না ওগুলাই, আমি আর আসলাম অস্ত্র দিব, অস্ত্র দিব কি আর কি আগামো, আর ছয়জন ছয় দিক দিয়ে বন্দুক খালি টার্গেট
রাখবে, চার পাঁচ দিয়ে গেরাও গেরাও
খালি গুলি
করলে অন্তত পক্ষে যে নিতে আইছে তার মুখে বা মানে আহত মানে মরে যায় জানি
এরকম, গুলি করা না, মেইন প্ল্যান আসলে সাউন্ড হোক, গুলির সাউন্ড হোক,
ওকে
গুলির সাউন্ড হোক, সাউন্ড হলে তো উসকে দৌড়াই বড়া, আমার তো গুলির সাউন্ড পাইলে ওরা দৌড়, ছয়জন ছয় দিক দিয়ে আছে, আমি আর আসলাম আগামো ফেসুম, আর ছয়জন ছয়জন তো পজিশনে ফুল পজিশনে,
ওকে
কারণ এটি তো ভাই সিনেমা টিনেমায় কিন্তু এরকম কাহিনী হইতো, এর লোক আমাকে ওই প্ল্যানটা মাথায় যে এরমই তো করা যায়। তারপরে ওরা আইসে ওই রুবেল আর ইমরান, ইমরান যাইছে দূরে ভাই আড্ডা আইসে, হ্যাঁ ঠিক আছে আমরা একটা পাইপের উপর বসেছিলাম, উঠছি আমি আর আসলাম, আসলাম রাতে ব্যাগ সামনে আগাইতাছি, কত হলো পিছন দিয়ে তো আত রাখছি, আর যখন ইশারা দেয়
বলছিলাম যে একেবারে ইনটেক জিনিস দিব তার জন্য,
এর জন্য যেটা মনে করেন ভালো জিনিস করছি, টেকাটা দিব আমাকে ব্যাগ টাকা দেন, টাকা দিব জিনিস দেখি সুন্দর মতো বান্ডেল করা, সুন্দর মতো প্যাকেট করা, ওরা প্যাকেটটা বের করছে, ওই আস্তে আস্তে খুলতেছে, কথা হলো আস্তে আস্তে খুলবি টাইমলি, ওরা টাকাটা হাতে লইলে দিয়েছে কাম, আর আমি তো ইশারা দিয়ে আসি, আমার অন্য একজন কাজ করতো খালি ইশারা হতো রকি ঠিক আছে, হয়তো দূরে আছে ওগুলোকে, হয় তখন স্টপ স্টপ খায় আছে। এরপর আমি আরো গেছি খুলতেছে, ব্যাগ এমন স্টাইলের ব্যাগ কিনছি চার পাঁচটা চেন খুলছে, নগদ ফিরা হলাই সেটাকার বান্ডেলের যে প্যাকেটটা শীর্ষে অলরেডি গুনতেছে বান্ডেল, আমি করলাম কি আর্ধে ইশারা দিলাম ঠাস করে বান্ডেলটা ধরছি, আর ওই ব্যাগটা সাইড করে হালায় মনে করে যে পিস্তল ঠেকাইছে, ওই টিচার অন্তত ঠাস ঠাস গুলি চলতেছে, আর মনে করেন খালি ঠেকানোর চিন্তা যে গায়ে লাগলো নাকি, এর মধ্যে ঠাস করে একটা গুলি লেগে গেছে রুবেলের বুকে, আমাদের এখানে একটা জিনিস মিস করছি, এটা হলো গিয়ে আমরা যখন টিমটা বানাইছি তখন একটা পোলা আছে মাসুম, ওই ছেলেটারে আমরা মেরে ফেলছি,
কেন
টিমে ছিল ওই ছেলেটা মেরে ফেলছি, ওই ছেলেটা প্রথমে থাকবো 13 জন যখন
এই অপারেশনের আগে, এটা কিভাবে ঘটলো
ঘটনা, 10 জন যখন আছে তখন ঘটনা হচ্ছে, ওনার একটা অস্ত্র দিছিলাম এটা আসলে মিস করে ফেলছে, আগে ওর দরকার ছিল, তোর যখন নিছি যখন ও কাজ করবো পরে মনে হয় কেউ বয় দিয়েছে ওর লগে, ওর পড়ালেখা করতো, ওর মনে হয় ভালো বুদ্ধি দিছে কেউ যাইছে না, ও আবার অস্ত্রটা ফেরত দিয়ে কোথাছে ভাই আমি যাবো না, চিনে তো না ভাই ভাই কোথাছে গই বেড়া যাবি না কি প্রবলেম কি, তখন হয়তো ভাই যাবো না মাথা নষ্ট, 3 জন তো গেছে গা আঙ্গো জিনিস লো এমনি তো মাথা গরম, তখন আর কি যাবি না কি ভাই যাবো না, ওর ভাই আবার বড় ভাইয়ের নাম পারবেস, সবার লগে চলে বার্ষিকতে পরে, আর আমার ভয় যদি পারবেস তাহলে আঙ্গো ধরবো, ধরলে কি করবো,
ওরা যদি ধরতে পারে তাহলে আঙ্গো ধরে লাগবে, আঙ্গো ধরলে পুরো টিম ধরা
জেলে যাবে, পুরো টিম এখন তো 10 জন, আর ওই একটার লোক আঙ্গো পুরো 10 জন ভয় ওর চ্যাটিং দিয়ে আগে, নাহলে আমরা ঠিক করবো না, এখন আর করলাম তোর 20,000 টাকা দিই, কই টাকাও নিবো না কিছু করবো না, তোকে লাগে থাকবো না, এখন টাকাও জন নিবি না তাহলে তো তুই আঙ্গো সেটিং করে দিবি,
অনেক বুঝাইছি ভাই বলার
ঝগড়া হচ্ছে, ঝগড়া গেছে
তোরে যা করা আমরা করব,
পরে আমরা 10 জন তো যাইবো গা, কয় দোস আমরা থাকবো না ভাই, আমরা থাকবো না এরম এরম হলে ওরে সেটিং দেন আগে, সেটিং বলতে ওরা একটা কোনো ম্যানেজ করেন বুঝান, নাইলে একটা শর্ত দেন যে কইস না এরকম কিছু কোক, এখন কি করবো মাথা নষ্ট, আমি মন্ডল আর লইয়া আসলাম, আমরা 3 জন মিলে গেলাম আমার বাসায়, বললাম মাসুম বাইর কিসে ভাই, বললো তোর কথা নাই, আর বাপের কথা আব্বা দেখা যায় আমার ডাক্তার কিল্লা ডাকে, আর বাপের কিন্তু কয় নাই যে কাহিনী কি, বলছে খেলতে ডাকে আমার পড়া আছে, একটা বাপে জানি কয় জানিও না এখন মনে করেন কথা আছে কিচ্ছু কমু না, খালি একটা কথা কমে আমরা জামুগা, সবাই জামুগা এলাকা ছেড়ে কি কবি রাস্তা বের করছি, কিন্তু আমি টিমে আই তুব, টিমে আই নাহলে টিয়া দিই, তাহলে কোনো কথা কইছি না, কথা কমু না আবার আমার এই কথা আমার বাইরে জানাইছি তোর কথা, তখন তো গেছে আর মাথা নষ্ট, বাইরে জানছো তোর বাইরে
পিস্তলটা কি তখন ওর কাছে ছিল,
না পিস্তল তো দিয়ে
গেছে,
আচ্ছা তোর বাইরে জানাইছিস মানে কি করছিস তুই, তার মানে ওর বাড়িতে বন্ধু বান্ধব আছে, আমি গোটা ফিটিং দিয়ে জিনিস লয়ে যেতে পারে, নাহলে একটা অন্য কাহিনী হয়ে যাবো, পরে যে কোনো কিছু একটা হইব, ভয় পেয়ে গেছি, কি কর তুই কি করস মানে, একটা ধাক্কা মারছে আমার, আমার ধাক্কা মারছে আসলাম আর কিছু মাথা খারাপ হয়ে, ধাক্কা মারস কি লেগে আসলাম না করতে পকেট, কারণ মেশিন আছে পকেটে, আমি আর কথায় কথায় খালি ওটা বাইর করি, কারণ ওই যে দু চারজন মনে করেন যে গুলি ফাড়ানোর পরে অটো মনে চায় যে গুলি করবো, মনে হয় মাসি দেখলো মনে চায় গুলি করে মাসি ডারে মারি, এরকম একটা শখ হয়ে গেছে, কয় বেটা মারবি তুই আমারে, আব্বা হতো এরকম ডাক দিতেছে, পরে যাইতেছি দৌড় দিছি একটা আমি আমি আসলাম গুলি কর, ঠাস করে গুলি করছে, নাহলে আমার দশজন টিমে আর লেগেছে, আমি কইছি পায়ে মারা, কিন্তু গুলিটা লেগে গেছে আমার পেটে, না গুলি মনে করেন কি কমু ডুবছে শুই আর পিছন দিয়ে মনে করেন যে দেখলাম ঠাস করে সাউন্ড হলো যে দেয়ালের লোকের ঠাস করে বাড়ি গেছে তুপ করে সাউন্ড দিছে, আমরা তোর ওই দশজন চায়ের দোকান আসলে কই ভাই আগা, পরে ওই শহর ছাড়ছি, ওই দিন শহর ছাড়ছি
দশজনকে নিয়ে,
হ্যাঁ দশজন কেউ যায় কমে গেল
নয়জন,
হ্যাঁ নয়জন,
আর বাকি তিনজন
নয়জন না সরি আটজন,
আরেকজন কি হলো তাহলে, দশজনের মধ্যে একজনকে আপনারা মেরে ফেললেন, নাম ছিল মাসুম, আরেকটা ছেলের তাহলে কি হলো,
আরেকটা ছেলে আরেকটা ছেলে ওই যে অস্ত্র তো বিক্রি করে ফেলছি তারপরে মনে করেন ভালোই, পরে আবার প্ল্যান আবার কল আইছে ভাই জিনিস লাগবো, আহ ভাই সেম কাহিনী আবার উনি উনি ভাই উনি দুজন আইসে দুজনে মেরে দিয়েছে, রাহাত নামের এক পোলাইছে আর ফারুক নামের এক পোলাইছে,
যারা আপনাদের আলটিমেটলি ক্লায়েন্ট ছিল, পিস্তল কেনার ক্লায়েন্ট ছিল,
রাহাত ফারুক উনি তিনজন আছে, রাহাত ফারুক হান্নান,
ওকে কাহিনীটা কি ছিল, কাহিনীটা কি ছিল,
কাহিনীটা ছিল যে আসবে টাকা দিবে পিস্তল নিয়ে যাবে,
ওরা আবার ছাত্র রাজনীতি করতো ভাই,
মানে ইয়াং জিনিস নিয়ে চলে যাবে, কিন্তু আমগো কত লোক আমরা টাকা নিব, টাকা নেওয়া
করে আমাদের কিন্তু বড় ছিল অনেক, আমরা যা তাদের বয়স ছিল মনে হয় 20 এর উপরে 25 এর ভিতরে, মনে করেন 20 থেকে 25 এরকম,
আমরা টাকা নিয়ে রাইখা দিমু ওগরা কিছু একটা করে ওগরা ভাগায় দিমু,
ফিল্মি স্টাইল পুরা,
মারার কোন চিন্তা ছিল না, তাহলে মারলেন কিভাবে,
আর শুনে যাতে ভয় দেখাম,
মারার চিন্তা ছিল না কিন্তু জিনিস নিমু ঠিক আছে, তারপর আইছে রাত ফারুক হান্নান, আর পর আমরা ওই সেম কাহিনী মনে করেন খুলতাছে মাল বাইর করতেছে, এর মধ্যে ইশারা দেওয়ার আগেই গুলি করছে ধাস করে, গুলি করছে রকি, ওই গুলি করছে ওরা হাতের গায়ে গুলি লাগছে, এর মধ্যে দেয় মনে করেন মনে করছে আমি ইশারা দিয়েছি দাম দাম গুলি তিনোটাই মনে করেন ডেট,
কিন্তু ওদেরকে তো বলা থাকতো যে গুলি যেন ওদের গায়ে না লাগে আশেপাশ দিয়ে, কিন্তু গুলি ওরা কেন
এই যে করলো কেন, এরপরে কাহিনী আছে,
হ্যাঁ বলেন
যে কাহিনী হলো গিয়া এই কাহিনী হচ্ছে টাকা পয়সা লাগাইছি, পরে তো যাচ্ছি ওই বেটা গুলি করছো কে মারলি, রকি গুলিটা করছো, কারণ রকি তো আমার পুরো পিছে বরাবর, গুলিটা করলে আমার সাইড করা এই লাগবে, আমাকে আমার গাও লাগতে পারে এরকম একটা সন্দেহ আছে, আমি ভয় পেয়ে গেছি ওই বেটা তুই এমনি গুলি চালাইছো, কারণ গুলিটা যে আমার সাইড দিয়ে গেছে আমার জামা উড়ে গেছে, বাতাস লাগছে বুঝছি যে গেছে গুলিটা পাশ দিয়া, তো আমি খুব বকতে কয় দোস্ত দেখ ওরা সবাই মারছে ওই দিন ওই একটার মারছে আমি একটারও মারতে পারিনি আর কি, এমন অবস্থা গেছে ভাই ঠক মানে খেলা,
মানুষ মারা একটা খেলা হয়ে গেছে, প্রিয় শ্রোতা দিস ইজ দ্য স্টোরি অফ হার্ড রিয়েলিটি, যা শুনছেন তা যে কোনো নাটকীয় ঘটনাকে হার মানায়, এবং একই সাথে যে বয়সটাকে আপনারা এখানে গেজ করছেন যে বয়সটার কারণে আজকে ওদের হাতে এই ধরনের অস্ত্র একটা খেলা হয়ে গেছে সেটা রীতিমতো দুর্ধর্ষ, আমরা ঠিক এই জায়গাটা থেকেই ফিরতে চাই, তবে তার আগে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট,
No, 5%, no comments, 2%.
কম্পিউটার বলছে 92% yes, 5% হচ্ছে নো এবং 2% হচ্ছে কনফিউশনে রয়েছেন মানে নো কমেন্টস। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। এই পর্যায়ে ঠিক 4 মিনিট পরে আমরা এই তিনজনকে নিয়ে আবারও ফিরে আসবো। আমাদের যাহা বলিব সত্য বলিবতে আজকে রয়েছে মিজান, আসলাম এবং স্বপন, দুজন কিশোর। তাদের ভাষ্য মতে 17 বছর বয়স আর একজন 18 পা দিয়েছে মাত্র। তাদেরকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। ওখানে তাদের ছবি দেওয়া আছে এবং লাইক দিলেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব সত্যের আসনে আজকে বসে আছে মিজান, আসলাম এবং স্বপন, যাদেরকে আজকে আমরা দুর্ধর্ষ কিশোর সন্ত্রাসী হিসেবে এখানে পেয়েছি। এবং সেই সন্ত্রাসী হওয়ার পেছনের ব্যাকগ্রাউন্ড, সন্ত্রাসীর কাজকর্ম এবং তার শেষ পরিণতি কি, সেটা নিয়ে আমরা আগাতে চাই। অত্যন্ত অদ্ভুত হলেও সত্য যে তারা 17 থেকে 18 বছর বয়সী এই উপলব্ধিতে পৌঁছাতে পেরেছে যে আমরা যেটা করছি সেটা রীতিমতো আমাদেরকে নরকের দিকে ঠেলে দেবে এবং এটা কোনো জীবন হতে পারে না। জীবনের এই পর্যায়ে অনেক সময় বোঝার কথা না, তারপরও তারা বুঝতে পেরেছে। কিন্তু যতগুলো ভুল তাদের জীবনে হয়েছে, অপরাধ তাদের জীবনে হয়েছে, সেই অপরাধের ক্ষমা কি আদৌ মিলবে? প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই তাদের কাছে। আমরা তাদের একটা ছবি আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। ওকে মিজান, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনি বলছিলেন যে গুলিটা রকি পেছন দিক থেকে চালিয়েছে এবং রকিকে আপনি ধমকি ধামকি দিচ্ছিলেন, তারপর
রকি বলতেছিল দোস্ত দেখ গত মিশনে গুলি দিচ্ছে অট্টা মরছে, আমি কি অট্টা তো ইচ্ছে করে
This track was downloaded from FusionBD.com.
মানুষ পড়তাম, পুলিশ তো ভালো বুঝে গুলির সাউন্ড, যেটা গুলির সাউন্ড পটকার সাউন্ড না, পুলিশ তো দয়া পড়তে পারে। কইতাছে দোস্ত আমি এত গুলি করি আমার গুলি লাগে না কে, আমি ঠিক আছে নেক্সট পার্টে রকির জায়গায় তুই থাকবি, এবার তুই গুলি পারে। এখন আমি আর না করতেছি, আমি মেরে এলাম, এবার ভালোই চালাগে, তুই চারটা মরলে কিছু তো হয় না, আরো খুনের সংখ্যা বাড়ে।
দেখা যায় গুলি চালালে অভ্যাস হয়ে যাবে, অনেক সময় দেখা যায় এরকম আক্রমণ করা লাগবে, এখন যদি অভ্যাস না থাকে তাহলে তো প্রবলেম।
এমন হয়ে যেতেছে সোবানের মাসি এক পরে একটার মাসি এনে দুইটা চারটা অলরেডি হয়ে গেছে, মারি বেড়া লোক নাম হোক বেড়া দুই চারটা, এখন অলরেডি ভালো চিনে এলাকা, ঘাটলে বুঝে যে সন্ত্রাস। পিস্তল রাখতাম না লগে, লগে রাখতাম না, যদি মামলা টামলা তো হয়ে গেছে অলরেডি, এগুলো জানতাম। আবার একটা মিশন দিলাম সেম ক্লায়েন্ট, আমাদের লাস্ট ক্লায়েন্ট, ওইনে দুজন এলো, এলো সোহান আর রমজান। সোহান আর রমজান নামের, রমজান আসলে বাট্টা করে একটা পোলা, আগে থেকে চিন্তা বাড়ু রমজান সোবান ভাই তো মাল নিত, আবার জানতো যে সোবান ভাই আমরা খেয়ালেছি, এখন আঙ্গুল ডিল ডাইরেক্ট ডিল করছে একদিন, যে জানি সোবান ভাই খেয়ালেছ জিনিস দে কি লাগবে আড্ডে আছে সই, আর আবার জানা না যে আমরা এই কাজটি করতেছি, জিনিস না দিয়ে গ্যাবেল করতেছি। তো সোহান আর রমজান আইসে, সোহান আর রমজান আইসে, এর মধ্যে সেম প্ল্যান, এখন ওই যে কালো জোয়ারে দিছি রকির জায়গায়, কালো জোয়া মারবি, এখন ওই ইশারা লাগবে না, যখন দেখবি যে উনি হাতাতে দিয়া দিবি, লাগলে টেয়া লইলাম না গুলি করে ভাই, আর মধ্যে আসতাম কোথা দোস্ত আমি এবার একটা রেখাম গুলি করবো, গুলি তো এমনি ফাটা একটা গায়ে ঢুকাই দিই না, পুরা দিবি একটা পিতলের ক্যাপসুল কইতাম, এর অবস্থান ওই পুরা লোড মোড করে গেছে পিস্তল, যা আমি এবার বাইরালাম টেয়া না লইতাল আগার, আমি আসতেছি আবার, আমি ঠিক আছে যা, আমি কাল্লু জয় উনি আছে সানজিৎ নামের একটা পোলা আসলো মোড়াই করে জ্বরের নাইনে দিছি, গুলিমুলি করতো না, এখন ওরও শখ জাগছে মার, সবাই মারতেছে,
নেশা ঢুকে গেছে সবার মধ্যে,
আমাদের নেশা, খুব মজা লাগতেছে,
মানুষ মারতে খুব মজা লাগছে,
সেই মজা।
কিন্তু আমি সবার ভিতরে এই মজাটা ঢুকলো, খালি এই মন্ডলের ভিতরে, কারণ ওর ভিতরে প্রথম দিকে একটা ভয় ঢুকে গেছিল যে এরকম মারলে কেমন জানি লাগে।
ওরে যদি কইতাম
তুই ঠিক দে, কইতাম যে তুই পিস্তলে দাঁড়ায় থাকবি, খালি যাবি, খালি আশা করবি, তুই খালি আশা করবি তোর গুলি করার দরকার নেই,
তুই গুলি ফুট বাইরে লইছ নল দিয়া জেনে যাকবা, খালি আমার গায়ে আসলে।
আপনারা 24 রাউন্ড গুলি নিয়ে বের হলেন, এতগুলো গুলি কই পাচ্ছেন?
এরপর তো গুলি একবার কিনার সিস্টেম পাইতেছি,
ওকে
সিস্টেম পাইতেছি, ডিল করতেছি না, ওগুলি আবার কইতেছি ভাই আইলে আমার লাগে কিছু গুলি নিয়ে আসেন, ও এটা বলি নাই আপনারে,
ওকে
বুঝে বলতেছি কইছি ভাই আমার কিছু গুলি লাগবে, আপনার মাল দে মনে আপনি গুলি ম্যানেজ করেন,
আমার থেকে ইনভেস্ট করে টাকা কম কইতে
রাখি। আবার দেখা গেছে একটা ডিলার প্রথম দ্বিতীয় যে মিশনটা দিছি,
ও তো মানে যে মেশিন টিশন লয়ে, তো
দ্বিতীয় যে ইটা দিছি মিশন, ওকে কইছিলাম আমার একটা গুলির ডিলারের নাম্বার দেন, কারণ ওর যে কিনা বেচা করতো আমার, আমি যেমন পিস্তল বেচার ডিলার, ওর কাছে তো গুলির ডিলার আছে, তো ওগুলোকে মিট করে আমি দিতাম গুলি কিনতাম, গুলির দাম আর কত মিয়া, তখন লগে যদি পকেটে 70-80 হাজার টাকা থাকে 10 হাজার টাকার গুলি কিনে আমার এক কার্টন গুলি। তারপরে এরম পরে লাস্ট ডিল, এরপর আর কোন কল আসে নাই, কারণ অলরেডি জেনে গেছে যে সিটারি বাটপারি শুরু করে দিচ্ছি। তো ওরা আইসে সোনা রমজান সেম কাহিনী, এনে মনে করেন যায় কোনো ব্যাগ ট্যাগ খোলা না, আসলাম যাই মনে করেন রমজানের বুকে টাস করে গুলি করে দিচ্ছে, আমিও মনে করেন পিস্তল বার করছি, এর মধ্যে সঞ্জিত মেরে দিচ্ছে সোহানের গায়ে গুলি,
কার আগে কে মারবে এরকম
একটা কম্পিটিশন।
স্বাভাবিক তার জন্য মনে করেন নেওয়ার সাথে সাথে শুয়ে পড়তাম ভাই, মানে সাইড হয়ে যেতাম, কাছে থাকতাম।
পরে মনে করেন আমার পরে আমার তো ক্লান নেই, মোবাইল হালাইছি, কারণ গেবেল আছে ভাই, একটা সিম মনে করেন বেশি হলে এক সপ্তাহ ইউজ করতাম, ইউজ করে আবার মনে করেন সব ক্লায়েন্টকে জানাই দিতাম ভাই নাম্বার চেঞ্জ হয়েছে, সব ক্লায়েন্ট মানে বলতে যেটি বাকি আছে ভাই, এখন তো কিছু নেন নাই, নাম্বার চেঞ্জ হয়েছে এটা কল দিয়ে দিলে, এখন তো আমার ক্লায়েন্ট নেই, সিম বাদ সব বাদ সবটি নতুন সেট কিনছি।
এই যে মানুষগুলো মারতেন এগুলো ওখানেই পড়ে থাকতো,
উনিই পড়ে থাকতো, সকালবেলা মানুষ জ্বর হয়ে যেত আমরাও যেতাম, যে দেখতাম আহারে মেরালি সমাজে কেনা মারলো এটি, মানুষ দাঙ্গ দিয়ে তাকাইতো, বুঝতাম আমরা যে এলাকায় গাঁজা গোজা ডলি একটা ব্যাপার, আমরা কিন্তু দুজনেই ভালো অ্যাডিক্টেড, ও কিন্তু এটা থেকে পুরো আলাদা।
অ্যাডিকশন মানে কি ধরনের ড্রাগ নেন আপনারা দুজন বিশেষ করে? যে
আমরা প্রচুর পরিমাণে ভাই বাবা নিই ইয়া বার, যেটা
স্টিল আপনারা নিচ্ছেন?
হ্যাঁ স্টিল এখনো নিতেছি ভাই অল টাইম,
আপনাদের এখানে আসার আগে দুটো নিয়ে আসছি।
আচ্ছা ঠিক আছে যাই আপনার কাছে। তারপর
তারপরে ভাই আশা বললাম এখন চিন্তা যে ঢাকা আমি, ঢাকা আমি সবার লাগবে বিদায়, আমি আর আমরা তিনজন, আমি ওই বাকি যে পাঁচজন ওকে কুছে দোস্ত তোরা আইস না, আমরা ঢাকা যেগে তোরা 8টা তো অস্ত্র দিয়েছি, 1,60,000 টাকা ছিল, ওরা কিন্তু আমরা কাজ করতেছে, ওরা জনি ভাই মুন্না ভাই আছে চিটাগাঙ্গের দুজন, ওখানে কাজ করতেছে,
মুন্না ভাই আবার অনেক পাওয়ার ওই চিটাগাঙ্গের ওদিকে,
মুন্না ভাই কিন্তু রকির ভাই।
ওকে শুনি তারপর কি হলো?
তারপরে মনে করেন যে আশা বললাম ওকে বুঝা রোজা 1,60,000 টাকা সুন্দর ভাবে ভাগ করছি, সবাই যা যদুর পাইছে ওগুলো বেশি দিস, কারণ কাজ করছে এতদিন, তিনজন আয় পড়লাম, আয় পড়ার পরে ঢাকা শহরে কোনো কোম্পানি, কারণ ওই জায়গাতে আয় পড়ার কারণ
হলো কত সালে আসলেন ঢাকা শহরে?
ঢাকা শহরে আসি কত সালে? এটা
2008-09
তো আসছি যখন, তখন এটা তো ধান্দা নাই, মেশিন আছে, কিন্তু মেশিন আছে গুলিও আছে ভরপুর, 3-4টা ম্যাগজিন এক্সট্রা এক্সট্রা, আমি কি করবো? এখন মনে পড়ছে এক ভাইয়ের কথা, ওই যে আমার সে জুয়েল ভাই, আমার শ্রদ্ধেয় জুয়েল ভাই, যার কথা আজকে এনে কয় লাগবো ভাই, ওনার লগে আবার সোবান ভাই যে ছিল ওনার একসাথে সম্পর্ক, কিন্তু দুনজরের ভিতরে ভাই
এন্ট্রি আছিল
উপরে খাতিল দেখাই তো, কিন্তু ভিতরে এক একজনের উপরে এক একজনের চেতা ছিল,
মানে ওই যে সোবান রে যে মারছি
এরকম একটা।
এরপর তো আমি আর জুয়েলের লগে কথা কইলাম, জুয়েল ভাই আমারে আর খুব আদর করতো,
হ্যাঁ জুয়েল ভাই আসলে
মানে চিরাঙ্গি সোবানের কাছে থাকা অবস্থায় আপনাদেরকে অনেক বেশি আদর করতো,
জুয়েল ভাই আদর করতো, গেলে টেলে দেখা করতো, টাকা দিতে 1,000 টাকা দিত জুয়েল ভাই, ল ভাই কিছু খাইস, কারণ একটু ভাবে রাখতাম। এখন যখন ফোন দিছি কই ভাই তোরা কই আসলি এতদিন, কে ভাই কই সোবান রে বলে খাইয়া দিছস, আমি তো ভয় পাইতাম যে হ্যাঁ নিয়ে হারায় আঙ্গো আবার আঙ্গো মাইরা লাগবে, কারণ বন্ধু যেহেতু কল দিছিলাম কি লেগা এই ঢাকায় আইসি আর তো ঢাকা এরিয়া দেই সিটিং করা জানি বাপ টাপ চাই ভাইয়ের তে পয়সা দিব না কুম ভাই আপনার লাগে কাম করবো। পরে কয় ঠিক আছে তোর তো ভালো কাম করছো, তোর তো আমার শত্রু মারছো, কি কয় যার লাগে এত খাতির শত্রু মারছি,
সবসময় ব্যবসা করতে এক লাগে পিস্তলের বুলেটের বিভিন্ন এই কথা কয় কেন? আমরা বুঝি মজা নিতে আসে আমাকে আটকে কোনো মতো মানে কিছু করবো এরকম
অনেক কথাবার্তা কয় সাবার আয় আমার তো সাবার হ্যাঁ আবার সাবার হইলে হ্যার এরিয়া আর সাবারের একজন প্রভাবশালী লোক আছে নাম
ওকে
ওনার সাথে খুব ক্লোজ সম্পর্ক ডাইনাথ বলা যায়, আমি আসলাম আমরা তিনজন অল টাইম ওদিকে যাইতাম সাবার গেলে ভাইয়ের কাছে
যেতেন। প্রিয় শ্রোতা আমরা এখানে কিছু মিউট শব্দ ব্যবহার করেছি, তার পেছনের অন্যতম কারণ হচ্ছে দিস ইজ নট অ্যান এভিডেন্ট শো যে আমরা প্রত্যেকটা ঘটনা ওরা যেটা বলছে সেটার একদম ওইখানে গিয়ে ওইভাবে ওই অতীতে গিয়ে টাইম মেশিনে চড়ে গিয়ে প্রুফ করে দেখাতে পারবো। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা ইটস নট এ ক্রাইম রিপোর্টিং শো আমরা সেটা করছি না, আমরা শুধু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। যার নামটা এখানে বলা হয়েছে তাকে এক নামে সবাই চিনবেন সাভারের, কিন্তু আমরা নামটা বলবো না। ধরে নিন সে এই সমাজেরই শীর্ষস্থানীয় কোন একজন ব্যক্তি যার সংস্পর্শে এই তিনজন কোন একটা সময় ছিল বা ওই সময়টাতে ছিল। তারপর
জুয়েল ভাইয়ের সাথে ওনার প্রচুর খাতিল, ঘন্টায় দশ বার যদি ফোন দিত জুয়েল ভাইয়ের, কেউ দশটা ফোন যদি দশটা ফোন ওই ভাইয়ের। এখন ঠিক আছে, ভাইয়ের কাছে গেলাম, জুয়েল ভাইয়ের লগে গেছি, বুঝে নিত জুয়েল ভাই সেই রকম খাতিল, জুয়েল ভাই ভালো খাতিল, অস্ত্র আছে, তিনজনের লগে তিন
সাভারের দিকে জুয়েল ভাইয়ের অনেক পাওয়ার,
তারপরে ভাই গেলাম ভালো, এখানে আমারও একটা ডিল, আমার নাম্বার আছে, আমরা ফোন দিলে ভাই রিসিভ করে, ডাইরেক্ট ভাইয়ের কাছে ফোন দেওয়া যায়, এপিএস টেপিএস থাকে না ভাই, ওই পার্সোনাল কি কয় ওটা
পার্সোনাল সেক্রেটারি,
হ্যাঁ সেক্রেটারি থাকে না, ওনারা তো কল দিয়ে ডিল করতে হয়, আঙ্গো কোনো পার্সোনাল এর খাওয়া নাই, আঙ্গো ডাইরেক্ট ওই ফোন দেখলে নগদ ধরে রাখো, ভাবা কেমন অবস্থা করো এরকম। তবে হ্যারানার কাজ করছে ভাই নির্বাচনের টাইমে, মনে করেন বিভিন্ন কাম নির্বাচনের, আর নির্বাচনের কিন্তু অনেক কাহিনী আছে ভাই, নির্বাচনে বিভিন্ন কাজ করতে হয়, যেমন মানুষের ভয় দেখানো, ভয়
দেখানোর
টাকা, পোস্টার বানিয়ে যেমন দশ হাজার পিস, যেন খরচ হবো বিশ হাজার টাকা, অন্য দিতাম আমার পাঁচ হাজার টাকা, কি
বিরোধী দলের ঠেট দিতাম,
বড় একটা নেতারে ঘাড়াইলে দেখা গেছে ওর পিসে দশজন বাইরে তো দশজন আড়াইবো না, এরকম একটা গেবেল উত্তম। তারপরে কইলাম ভাই উনি ভাল লাগে না ভাই, উনি রাজনীতি কাহিনী ওই একই জিনিস, বাংলাদেশে ভাই সবাই সবার শত্রু হয়ে যায়, যে কাহিনীটা দেখলাম ভাই কামগুলো করার পর প্রচুর শত্রু হয়েছে ভাই প্রচুর, দেখেছো ওই যে ফোয়ান আর
রমজানের
জন মারছি, ওগো ফ্রেন্ড সার্কেল তো জানতো যে আমরা মালানতে মালানতে ওর আমগু কাছে, আমগু বিশেষ একটা খেপা,
বন্ধু বান্ধব গিডু সোহেল, তারপর বিশেষ করে
কেরু সোহেল আছে,
কেরু সোহেল এইসব পোলাপান আবার খেপা ছিল অনেক, আমগু খুঁজতে ছিল তখন লাইক লাগে,
তারপর ওই যে মনে করেন ফরাদ দ্রুবে এরকম মারছি, ওগো তো ব্যাকগ্রাউন্ড আছে ফ্রেন্ড সার্কেল আছে, এর লোকে ঢাকায় আসবে, কারণ ঢাকা আসার মূল কারণ হচ্ছে এটা, তারপর ভাইকুল ইন্ডিয়া চাকা, খুব চরম ভাই, কিসের
সিস্টেম
ওই যে দারা গেলে গুলি করবো, একদম ভুয়া, এটি কোনো কাহিনী নাই, আপনি যাইবেন দেখা নোটটা সুন্দর মতো হাতে ধরে লড়াতে যাইবেন, বাতাস দিতে দিতে গায়ে দেখবেন সুন্দর মতো ভাই ঢুকাইতেছে,
আমরা ফার্স্ট বুঝলাম যে গেল তো ভাই বা জুয়েল ভাই করলাম যে এরকম গেলো তো মাইরা লাগবো, আমরা তো দেখি টিভিতে পারা দিলি বলে মাইরা লাগে, পরে ওইটা কোনো সমস্যা নাই আমি ব্যবস্থা করে দেবো, খালি কয়েক হাজার টিয়া লাগবো ধরাই দিল তাহলে সুন্দর
মতো দিছিল মেরাজ দিছিল অরে লয়ে গেছিলাম, ও আবার রেডি করতো, আবার জুয়েল ভাইয়ের লগে থাকতো অল টাইম,
ওকে
তারপরে মেরাজ আমি আর লিগিয়া এই আসলাম মন্ডল চারজন রওনা দিছি, কারণ মেরাজ আবার কাজ হইব, এনে তো কাজ করতে না, কাজ করলে দেখা যায় একদিন কাম করলাম ঘরতে বাইরে আমার পিড়ে বুধুরা, এখন গেলাম ত্রিপুরা ঢুকলাম, চরম জায়গা ভাই, মাটির ঘর সুন্দর সুন্দর, অস্থির প্লেস, মন চায় মনে করেন যে ঘুরি খালি, এর মধ্যে আবার ভাই ঢাকা থাকার অবস্থা কিন্তু আমরা ইফটিজিং টিফটিজিং করতাম ভাই,
কিরকম
এটি করতাম ভাই, যখন চিটাগাং করতাম অস্ত্র থাকতো না লাগে, স্কুল যাইতো না, স্কুল সামনে দাঁড়া থাকতাম, মায়া এলে দেখে হাত ধরে টান দিতাম, অন্য ধরে টান দিতাম,
এই কাজটা যে আপনারা করতেন করলে আপনাদের লাভটা কি হতো, কি
মজা লাগতো, বিভিন্ন উল্টো পাল্টা কথা দিতাম ভাই, আমি কিন্তু ভাই খুব গান গাইতে পারি,
না আপনার গানটা এই প্রেক্ষাপটে আমার পক্ষে শোনানো সম্ভব না, বিকজ অ্যানাদার ইফটিজিং হয়ে যাবে, আমার মনে হয় দরকার নেই গানটা, আপনি গান গাইতে পারেন সেটা আপনার বিশেষ কোয়ালিটি, ওকে যদি কোনোদিন সময় এবং সুযোগ হয় সেটা আমরা শুনবো, আমরা বরং স্টোরির দিকে যাই। তারপর
তারপরে ভাই ভিতরে ঢুকলাম, এখন ত্রিপুরা ঢুকার পর তোমার ঘর সেরকম সেরকম, ঢুকার পর কি দলে কাম করবো, বিদেশি মাইয়া সব হিন্দি কয়, কেউ বিভিন্ন ত্রিপুরা ভাষা কয়, আর কি ইন্ডিয়া কিন্তু বাংলাও বাংলা একটু বেশি কয়
পাশাপাশি, সে কারণে
আর কি বিভিন্ন ভাষা বিভিন্ন ভাষা কইতে পারে সবাই পারে, আমরা কিন্তু বাঙালিরা বাংলা
সবাই সব ভাষা ইউজ করে,
আমরা কিন্তু বাঙালিরা বাংলাই
পারে, একটু একটু হিন্দি বুঝতাম,
হিন্দি বুঝতাম একটু একটু বকর চকরে,
তিনজনে মিলিয়ে গেলেন ওখানে, না
তিনজনে ওই মিরাজ খালি আগা দিয়েছে,
ওকে
তারপর ভিতরে ঢুকছি, ঢুকার পর এই আমি তো চিন্তা করছি ভাই লিড বড় ভাই লিড দিছে, এনেও আর একটা রাজু ভাই, রাজু ভাই ঠিক আছে এই ভাই লিড এই কাম হবো,
এই যে রাজু এর সাথে পরিচয় হলো কিভাবে, জুয়েল ভাইয়ের কানেকশন নেটওয়ার্ক আপনারা গেছেন ওখানে, ওকে তারপর
পরে উনি ঢুকাতে বিশাল টিম ভাই, বিরাট এক বাসা মনে করেন, বাসা মাইয়া টেয়ালে অল টাইম মনে করেন বিভিন্ন চলতেছে, ফিরি পুরা মনে করেন যে যেটা লোক যা মন চায় তাই করো, মদ আছে গাঁজা আছে এই বাবা আছে মনে এরকম বাক্স ভরা ভরা খালি খেয়াল এনে তো অ্যাভেলেবেল না ব্যাপারটা ওই জায়গায় অ্যাভেলেবেল
রিলিফ অর্ডার তো মাল দিতেছে মানে রিলিফ দিলে যেমন হয় না যে বড় যা নিতে
সব জিনিস সব জিনিস মনে করেন এক দেড়শো বলা বানাবো ওগ কাম খালি ওই সেটেলমেন্ট ব্যাপারটা আছে না ওই টাইপের
সেটেলমেন্ট মানে
মানুষ গাড়াও কাজ আদায় করো
ওকে
দেখেন কোন টিম আইসে বা কোন একটা গ্রুপ আইসে বড় প্রভাবশালী যে ভাই আমার এই কাজটা করে দেওয়া লাগবো বিশ লাখ টাকা পাই আর সেটিং মিটিং দেওয়া নেলার ঘরে ডাকাতি কর নেলার ঘরে মানুষের বাইন্দা পিড়া টিয়া ডিল হয়ে তোকে এক লাখ দিন নেই দেখে তো দশজন প্লাম পাড়াই তো দশজন প্লাম যে উরুজ দুরুজ ঘর লুকা হাত পা গাইটা
লেতাম
মাইরা লেতাম
কি করতেন আপনারা তুমি একটা অপারেশনের কথা আমি জানতাম
একটা অপারেশনে গেছিলাম প্রথম লাইফে যে অপারেশন গেছিলাম ওটা আমি একটা গেছিলাম ওরা জানে ওটা ওরা জানে ওটার মধ্যে ঢুকছি যখন ভাই বিশ জনে বাড়াইছে মোট বড় একটা অপারেশন আসলো উনি আসলো একটা জমি দখল করা একজনের ইভেন এই বাড়ি একটা বানা রেখেছে আদি গেলা বাপের বাড়ি ওটা তো আর ছাড়বো না কিন্তু ওই লোকটা টেয়া দিয়ে হাঁটছে অনেক কিন্তু ওই ছবিতে যে দেখায় ভাই ওই টাইপের পুরো দেখা যায় এটা কিন্তু বাংলাদেশে পাই নাই আমি ইন্ডিয়া এই পেপার গুলা অ্যাভেলেবেল
কি পেলেন
ওই যে দেখা গেছে উনি বাড়ি একটা আছে বাপের বাড়ি বেসবো না কিন্তু টেকা হাত আছে ভাই তোর বিশ লাখ দিয়ে জায়গাটা খুব ভালো প্লেস আমার লাগবো ভাই এটার মধ্যে এই কাজটা করা যাবো দিতে আসে না আর তুইটা পোলা আছে পোলা ডেরি ধরে মনে করেন রাস্তা ধরা পিড়া আপা ভাঙ্গা দাও কামায় নাই পরের দিন আবার ধরো পিড়া এবার একটা কাটা দাও
ওকে
আটকাটা লেছি মনে করেন ধরা আটকাটা লেছি পরেন ফ্যামিলি তো তাও যাইবো না আমরা টামলা শুরু করেছে আরেকদিন দুই কেমন সবটা উড়া দুরা মায়ের মায়েরা ঘরতে ভাঙাচ্ছি এক একটা রাত পা মনে করেন কাটটা ভাইরা ফিরা অবস্থা খারাপ আর কেমন অবস্থা করছি মনে করেন বয়স চটে মনে করেন সব শেষ একদম মনে করেন অস্থির হয়ে গেছে তারপর ঢুকলাম পরে এরম এই কাজগুলো মূলত এরম দেখে গেছে তোর একটা পাও দুই পা ভাঙ্গা দাও পিড়া দুজন যা এনে দশ হাজার রুপি ইন্ডিয়া তো রুপি আবার দেখা গেছে কেউ ধরে মাইরা লাও মাইরা লাও এটি মাইরা লাস কামটা কম হইতো বেশিরভাগ মারামারি এইগুলা বেশি হতো আর তখন আঙ্গুল তসর নাই
ওখানে গিয়ে কোনো বাঙালি পেয়েছিল
হ্যাঁ রাজু বাঙালি
রাজু নিজে বাঙালি যেটা আপনার লিড দিচ্ছে সে বাঙালি
নিজে বাঙালি
তার লগেই তো বড় সাপোর্ট
ছিল আরো বাঙালি আসছিল কয়েকজন
হ্যাঁ পোলাবান ছিল বাঙালি
ওকে
কেউ আবার আছে তামিল পাড়া পাড়া পোলাবান আমরাই সবচেয়ে ছোট
আঙ্গু সাইজটা একটু ছোট ছিল
এই লোক আঙ্গু পাড়াইতো বেশি কিছু
ওকে
কিন্তু ভাই আর একটা ব্যাপারে আঙ্গু টেকা দিত না এটা ডিল করাইতাম বিশ হাজার রুপি পাইতো দশ হাজার রুপি
মানে ঘরে থাকো মজমাস্তি করো
মজমাস্তি করো খাও দাও টেকা নেই কোনো এত সুন্দর দেশে গেলাম এটা ঘুমু
আমরা
জীবনে ছটা মার্ডার করছি বা এনে কাহিনী গুলো করছি এটিও জানে না বস্ত্র চালাইতে পারে এটিও জানে না মনে করছে অ্যাভেলেবেল পোলাবান কাজে লাগাইছি আর একটা ব্যাপার অস্ত্র কিন্তু রেখা যেতে হয় যখন অস্ট্রেলিয়া ঢুকছি অস্ত্র রেখেছে বর্ডারে ঢুকছি ভিতরে তারপরে ভাই অস্ত্র তো রেখেছে অস্ত্র তো নাই নাহলে তো দেখতাম ভাই অস্ত্র আছে কামে লাগান ভালো কাম করি টেয়া দেন এখন ভাই ছয় মাস সাত মাস হয়ে গেছে ভাই ভাল লাগে না টেয়া দেয় না এত সুন্দর দেশ একটু ঘুরমো দুই হাজার টাকা দে কিছু কিনি নাহলে একটু ঘুরে ফিরে মনটা শান্তি পাবো ওই ভিতরে আছে ভাই সবাই কত কিছু করে ভাই পুরো ওপেন
মূলত গেছিলামই আমরা ইন্ডিয়ায় যে এরকম মজা করতে এতদিন তো এরকম খুন খারাপি করলাম না যে শান্তি রিল্যাক্স মুডে জীবন ইয়া করি পরে দিয়ে ওই জায়গায় আরেক গ্যাবলামি শুরু করছে
এখন তিনজনে মিলে একদিন আলাপ করতে চাইছি দোস্ত এনে থাকবো না জামুকা একটু জেনে গেছে আর একটু টের পেয়ে গেছে ওরা বুঝছে যে এনে যাইবো না তাহলে হালার আঙ্গ টাকা পয়সা বা কিছু একটা নিয়ে যাইবো না কোন কাহিনী করতে তো পারে এখন ওরা একটা প্ল্যান মারছে যে দাদা পিড়িয়া পুড়া মাইরা আর কি মাইরা লাগবো না আর কি গাড়া ঘুরা পাঠাই দেবো তাহলে মনে করেন নিতে না পারে একবারে গাড়াবো পাঠাই দেবো কারণ আমরা ওই চান্সটা দিই না আমরাও মনে করেন ভিতরে খবর জানি কারণ অগল তো একটা বলা মনে লাগে আঙ্গুটি ভালো ক্লোজ হয়েছি ভাই তারপরে মনে করেন যে বাইরে গেলাম পলে আবার ঢাকা শহরে পড়ছি এই যে মনে করেন এখন বর্তমানে আসি তেজগাঁ শাহিনবাগ মগবাজার কারণ বাজার এইসব জায়গা বাবা টাবা ডিল দিই ওই আছে নাখালপাড়া মন্ডল
আমি সকালে গাড়া কাদা থেকে করতে পারি না রাত্রে বাবা ডিল করি
ফিরলেন কিভাবে বাংলাদেশে
ফিস ওই একই সিস্টেম
আমরা আছি এখন এবং প্রেজেন্ট সিচুয়েশনে ওরা কিভাবে ঢাকা শহরে টিকে আছে কি ওদের বর্তমান ব্যবসা কি করে ওরা দিনাতিপাত করছে সেগুলোর ইন ডিটেল আমরা জানবো তবে তার আগে আমরা আরেকটি বিরতি নিতে চাই এবং ঠিক রাত একটায় আমরা ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব ইতিহাসে এই ঘটনা এবারই প্রথম যে তিনজন বন্ধু যারা একেবারে শৈশব থেকে একসাথে রয়েছে এবং এই অপরাধের সাথে একসাথে রয়েছে, মিজান, আসলাম এবং স্বপন মণ্ডল, যাদের অনেক কথাই আজকে আমরা এখানে মিউট শব্দ ব্যবহার করেছি, কারণ তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই সমাজের উচ্চতলার অনেক মানুষ, যাদের নামগুলো এখানে প্রকাশ পেলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমরা সেই জায়গাটিতে যেতে চাইনি, কারণ দিস ইজ নট আ রিপোর্টিং শো। কারণ একজন মানুষকে এখানে যদি আমরা নামের জায়গার থেকে উপস্থাপন করি, তাহলে একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স তার সম্পর্কে হাজির করতে হয়, এবং সেই এভিডেন্সের জায়গাটা থেকে যেহেতু অতীতে গিয়ে এই জিনিসগুলো প্রমাণ করার সুযোগ থাকে না, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা সেই নামগুলো প্রচার করতে পারি না। এবং একই সাথে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা এখানে এসে স্বীকারোক্তি দিচ্ছেন তারা স্বইচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন এবং এটা মেনে স্বীকারোক্তি দিচ্ছেন যে যদি ভবিষ্যতে পুলিশ তাদেরকে কখনো ধরে ফেলে তাহলে দিস শো, এই শোটাকে তারা কোনো না কোনোভাবে ডকুমেন্টেড করতে পারবেন। সেই জায়গাটা থেকে সম্পূর্ণ রকমের তাদের স্বইচ্ছায় একেবারে ইচ্ছাকৃত ভাবে এটা একটা স্বীকারোক্তি। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি ঠিক রাত একটায়, তবে তার আগে আপনারা যদি ওদেরকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, ঠিক রাত একটা বাজে এখন এবং আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা সবাই শুনছেন তিনজনকে, মিজান, আসলাম এবং স্বপন মণ্ডল, তিন বন্ধুকে, যাদের জীবনের চরম অপ্রিয় সত্য। এই তিনজনের জীবনের অপ্রিয় সত্য একই জায়গায় এসে ঠেকে গেছে, একই রকম তাদের কথা, এবং তিনজনে মিলেই যে অপরাধের পাহাড় মাথায় নিয়ে এই সমাজে বসবাস করছে সেটা শুধুমাত্র তাদের জীবনকে নষ্ট করেনি, একই সাথে নষ্ট করছে অসংখ্য মানুষের জীবন। আমরা সেই জায়গাটিতে যেতে চাই যে তারা বর্তমানে এখন কোথায় রয়েছে, তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি মনে করেন যে আপনার জীবনের অপ্রিয় সত্য আজকে আপনাকে একটি নষ্ট বর্তমানের দিকে ঠেলে দিয়েছে এবং একই সাথে আপনার এই অপ্রিয় সত্যের জন্য আপনার নষ্ট অতীত দায়ী এবং কি ভুল করেছিলেন আপনি সমাজে, সবকিছু নিয়ে যাহা বলিব সত্য বলিব আলোকিত মঞ্চে আপনি আসতে চান, লাখো মানুষের সামনে স্বীকার করতে চান কি অপরাধ আপনার রয়েছে, তাহলে আসতে পারেন সচেতনতার প্রেক্ষাপটে। নিয়মটা হচ্ছে, আপনি যদি আসতে চান, শুধুমাত্র যারা এসে জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান তাদের জন্য বলছি, প্রথমে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে, ফিরে যাচ্ছি আমরা মিজানের কাছে, একই সাথে বাকি দুই বন্ধু আসলাম এবং স্বপন মণ্ডলের কাছে। হ্যাঁ মিজান, আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশে ফিরে আসলেন প্রায় 2013 সালের একেবারে প্রথম দিকে। আসার পরে আপনারা কিভাবে বর্তমানে রয়েছেন এবং কি কাজগুলো আপনারা করছেন, আমি একটু ডিটেল জানতে চাই।
আসার পরে ভাই চিন্তা করছি কই যাবো, এই এলাকায় ওই যে দেখটা পোলা বানা ছিল, পরিচিত মেরাজ, তারপরে আরো কিছু ছেলেপেলে ছিল, তো চিন্তা করছি এদিকে থাকি। তারপরে শাহিনবাগে ছিলাম কতদিন, প্রথমে তেজগাঁও শাহিনবাগে একসাথে ছিলাম, তো ঘুরছি ফিরছি, অনেক অফার পাইছি যে আবার করি। আঙ্গ জুয়েল ভাই কইতো যে করবি নাকি, আর কর, টাকা আছে এখন, এখন ভালো টাকা, এখন তুই মনে কর একটা একটা পিস ফুটাইলে গুলি, মনে কর লাগুক আর না লাগুক 10-15 হাজার টাকা পাবি। আয় আমি বুঝছি ভাই, ইলেন যে জামুয়ার, আমি দেখতেছি আমার মতো বলা পান্ডা ভাই ব্যাগ ট্যাগলা স্কুলে যেতেছে কলেজে যেতেছে, কিন্তু আমার তো লাইফ আরো ডারাই পড়া ভাই, ওটা তো সবার হয়ে গেছে। এই লাইফে গেলে তো আমি মরে যাবো ভাই, আমি যদি আবার আমি ওই আগের লাইফে ঢুকি তাহলে আমি আর বাঁচতে পারবো না। আমার এখন যে অবস্থা ভাই, আমি রাত্রে ঘুমাইলে গুলির শব্দ শুনতে পাই কানে ভাই, মনে হচ্ছে আশেপাশে গোলাগুলি হইতেছে, ঘুমাইতেই পারি না ভাই, এই লেগে ভাই বাবা খাই। রাত্রে ঘুমাইলে মনে হয় যে চারপাশে মনে করেন গোলাগুলি ফাইটা যেতেছে, বোম ফুটতাছে, গুলি হইতাছে, কেউ চিল্লাইতেছে, এলে ভাই থাকতেই পারেন। এটা ভাই আমার চরম ভাবে জ্বালাতন করতেছে ভাই সারাটা ক্ষণ ভাই। এই যে এমনকি ভাই আপনাকে স্টুডিওতে আসার সময় যখন বসে ওয়েট করতেছিলাম ভাই, তখন যে গান বাজাতেছিলেন মনে করতেছিলাম গান না গুলির সাউন্ড হইতেছে, এরকম ভাই লাগতেছে, এরকম ভাই মায়া লাগে ভাই। মাসুম নামের পোলাটার মারছি ভাই, বন্ধু একসাথে চলছি ভাই অনেকদিন, ছেলেটার মারি লেছি, ওটার লোক ভাই প্রচন্ড ভাবে আমি ভাই অনুতপ্ত ভাই, কিভাবে বলবো এখন ভাই, এখন আমার তো আর ভুল করে ফেলছি ভাই, আমার লাইফে প্রত্যেকটা ডিসিশনই ছিল রং। আর একটা জিনিস সত্যি কথা একদম ভাই, যে বাবা মা ছাড়া কোনো ছেলে বা কোনো মেয়ে যে কোনো অবস্থায় যত বড়ই হোক, যে কোনো ডিসিশন যদি নেয় ভাই, ওটা জীবনে ভাই ওই ডিসিশন কারেক্ট হবে না ভাই, ওটা ভাই সারা জীবনে মনে করেন যে কিছু করতে পারবেন ওই ডিসিশন।
ক্লাস টু তে আপনি বাসা থেকে বের হলেন, তারপরে কি আপনি বাড়িতে গিয়েছেন আর খোঁজ পেয়েছেন?
এরপরে ভাই আমি আবার আসছিলাম, আইসা তোর রাস্তাঘাট ঘুরা ঘুরা মনে আসতেছিল যে হ্যাঁ ঠিক আছে এদিকে এদিকে খোঁজ করছি ভাই, কোন রকম সন্ধান পাই নাই ভাই, চিন্তা করছি আর পামো না মনে হয়, এখন লাইফটা তো চালাইতে হবো। এখন দিনের বেলা বাইরে এলে মানুষ জানে যে আগে আকাম কুকাম করতাম, তো ওইটার একটা ঝামেলা আছে, ভয় পাই ভাই। ওই যে করলাম না রাস্তায় বাইরে এলে ভাই মনে হয় যে কি জানি হইতেছে, যুদ্ধ হইতেছে, গুলির সংখ্যা নেই হইতেছে ভাই, এরা যে কি একটা লাইফ ভাই আমার। তো ভাই এখন পারি ভাই আবার অস্ত্র শুরু করতে ব্যবসা, কোনো ব্যাপার না ভাই। এই লাইন আসলে মানুষ লাইন খুঁজা পায় না, আর একবার ঢুকে গেলে ভাই আসলে বাইরাতে পারেন, এটা একদম সত্যি কথা ভাই। যে কোনো অল টাইম ভাই প্রপোজাল হইতেছে, কিন্তু মিজান যাবি অমুক জায়গায় একটা অপারেশন আছে, তাহলে এক গ্রুপে পোলাপাল লাগবে একটা ডাকতেছে, তোর তো দুজন আসোস, আসতাম রে আয় স্বপন রে আয় কাজটা করে যায়, একটা মানুষের যা মেয়েরা যায় একটা ট্যাপ পাবি।
এখন আপনারা ইয়াবাটা কালেক্ট করেন কিভাবে?
এবার কালেক্ট করি বড় ভাই আছে, আপনাদের স্টুডিওতে আইসি এর জন্য যে সব কয়ে দিই মনের কথা দিক, একটা সমাধান পাই নাকি, আমি তো খারাপ হইছি, আমার আশেপাশে মানুষগুলো জানি খারাপ।
আপনি কখনো চিন্তা করতে পারেন যে ধরেন কোন একদিন আপনি হয়তো বা পুলিশের গুলিতে মারা পড়লেন, কিংবা আপনারই মতো একজন দুর্ধর্ষ সন্ত্রাসীর গুলিতে মারা পড়লেন, আপনার লাশটা বেওয়ারিশ লাশ হিসেবে কোথায় চলে যাবে আপনি নিজেও জানেন না, এরকম চিন্তা ভাবনা কখনো মাথার মধ্যে কাজ
করে? ভাই এরকম চিন্তা তো করি ভাই, যখন ভাই চিটাং যখন এই কাজগুলো করছি ভাই, গুলি যখন ফুটাইতাম পিছন দিয়ে পুলিশের গাড়ি হর্ন বাজিয়ে হয়ে যায় তো পারতো ভাই একটা গুলি করতে, ভাই আটজন পোলাবান দূর হইতাছি, দুইটা গুলি করলে ভাই একজনের গায়ে লাগবেই ভাই। যা তখন আবার যখন আমরা যখন ডিল করতে টেকা লইতাছি পিছন দিয়ে যখন জয় বা সঞ্জিত বা রকি কেউ একজন গুলি চালতেছে, ওটা তো ভাই লাগতে পারতো ভাই, এরকম একটা চিন্তা কাজ করতে হয়। এখনো ভাই চিন্তা করি বাবা তো বেশি কি হয়েছে, আমি তো ভাই মায়েরা
রাত্রে ভাই পুলিশের চিন্তায় ঘুমায় না, কোন সময় ধরা লাগবে কোন সময় কি করবো এইসব চিন্তায় ঘুমায় না।
তিনজন কি একই সাথে থাকেন?
আলাদা জায়গায় থাকি, মানে রাত্রে এক সময়
একসাথে ভাই, তিনজন কখনো আমরা ঘুমাইতে পারি না ভাই।
কেন
ভাই? মাথায় ভাই বিভিন্ন চেঞ্জ ভাই, কাইন্দা দিই উঠে রাত্রে কি করতেছি আসলে ভাই, অনেক ছোট বয়সে শুরু করছি তো এটা আসলে নর্মালি মানুষের লাইফে হয়েছে নাকি জানি না ভাই, আমার কাছে মনে হইতেছে এই লাইফে এরম হইলে ভাই আমার মতো এই অবস্থা হইব ভাই। আমি মনে করেন আপনাকে এখানে বারবার ফোন করে বারবার জিজ্ঞেস করছিলাম ভাই, আমি কাহিনীগুলো কমু, কারণ মনের কথা বললেন নাকি হালকা হয় নিজে, এর জন্য ভাই বলতে আসি। আর একটা কথা হলো ভাই,
আর বুলগুলা সংশোধন করতে
এখন চরম একটা লাইফ লিড করতেছি ভাই, এই লাইফটা জানি ভবিষ্যতে আর কেউ লিড না করে, কারণ যে পজিশনে আছে এখন।
আপনাদেরকে যদি পুলিশ ধরে, লাইক আপনারা কোন একটা কারণে ধরা পড়লেন এবং ধরা পড়ার পরে পুলিশ যদি আপনাদেরকে সাজা দেয়, সেক্ষেত্রে আপনাদের বলার কি থাকবে, আপনারা সাজাটা মাথা পেতে নেবেন?
এখন ভাই পুলিশ যদি ধরে, কাজ তো ভাই ভালো কাজ কিছু করিনি, করছি তো জীবনে সব খারাপ কাজই, পুলিশ ধরলে তো আর কিছু করার নাই ভাই, কারণ আমি যদি খারাপ হইতে চাই তাহলে হয়তো ভিতরে ঢুকা দু চারজন লোক আবার বাইরে ওই গ্যাংই হইব, এখন আমি যদি সাজা পাই যদি আমার ভালো করা যায় ভাই, তাহলে আমার তো ভাই এখানে কিছু বলার নেই।
মাঝে মাঝে ইচ্ছা করেন না যে নিজে থেকে যাই, নিজে থেকে গিয়ে নিজের জীবনের সমস্ত অপরাধ গুলো স্বীকার করি, ওখানে আমার সাজা হোক
ভাই? মাঝে মাঝে মনে চাইলেও কি এখানে কে কেউ যাইতে চায় ভাই, কারণ ওখানে ঢুকলে ভাই দেখা গেছে জেল দিয়ে দিব, জেল দিলে ভাই জেল থেকে বাইরে এলে মানুষ করব খুনি ভাই, তো ভালো হইতে পারলাম কই, তাহলে আমার দুঃখে
ভালো অন্য গ্যাং এর লোক আবার জড়ায় গেলাম,
দেখা গেছে ভিতরে একজন আমার লোক পরিচিত হলো, টেকার লোক ভাই যত ভালো সবার আছে ভাই, যদি দেখায় ভাই তখন কিচ্ছু করার আছে ভাই, আবার তো ঢুকা যাম আমরা পুলিশে ধরলে যদি কয় ঢুকায় যদি আমার দুই বছর মামলা দিয়ে দেয় বাইরে এলে মানুষের পাইবো ভয় টপ টার আমার লোক কয় না ভাই।
এইসব কথা চিন্তা করে মনে করেন সর্বশেষে
দিনের
বেলা বাসায় থাকি, ঘুমাই টুমাই রাত্রে বেলা বাবার ডিলার লই,
কাতের কাছে বিক্রি করেন এগুলো?
বিক্রি করে এই স্টুডেন্ট পোলাপান আছে,
এলাকার বিভিন্ন পোলাপান আছে,
স্টুডেন্টরাই ভাই বাবা খেলো
বেশি, স্টুডেন্ট
ক্লাস টেন থেকে শুরু করে মনে করেন বিয়ে পড়তেছে বড় সিনিয়র ভাই, বুড়া মানুষ আছে, হেরা ভাই হারলে আছে
ইয়াবা খায়,
ইয়াবা খায়
আপনারা নিজেও এটা এখন নিচ্ছেন। ওকে আসলাম, আপনার কাছে আসি, আপনি এর পরবর্তীতে আপনার নিজের ফ্যামিলির কোন খোঁজ খবর পেয়েছেন বা?
না আসলে ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার আগে আমার প্রথমে মামার খোঁজ খবর নেওয়া উচিত ছিল, নিশিও তো মামার একমাত্র খবর জানতো আপনার সোবান ভাই, সোবান ভাই তো মেরে ফেললাম, পরে যে জায়গাতে মামারে প্রথম পাইছিলাম ওই জায়গায় গেছিলাম, মনে খোঁজ খবর নিছি যে কই আছে, মামার নাম ছিল মোস্তফা, তখন বুঝলাম যে মোস্তফা মামা কই আছে, তার আবার অনেক রিলেটিভ ছিল আশেপাশে বহুজন, পরে তাদেরকেও জিজ্ঞাসা করলাম, পরে যে এরকম কইলো যে ও তো এক এক জায়গায় এক এক সময় থাকে, সবসময় মানে যোগাযোগ করা যায় না, পরে বললো যে এরকম কোন জায়গায় মনে হয় মইরা পুরা আছে জানে গেলে, এবার নেশা টেশা বেশি করতো, অতিরিক্ত পরিমাণে নেশা করতো, তো মানে তার ফ্যামিলিও মানে আশা ছাইড়া দিছে তার উপর দিয়া যে কোনো মুহূর্তে হেও যেতে পারে। পরে অনেক খোঁজ খবর নিছি, পরে মামি ছিল, মামির কাছেও গেছি যে বাবা মার কই থাকে, কই আসাবিস, আমার কোন খবর দিতে পারবো নাকি। পরে গেলাম, তারাও কয় যে তোর বাবা মার খবর আমরাও জানি না। ওই যে দিয়া ফার্স্টে যে দিয়া গেছে, এরপর যে কই গেছে হেডার আমরা জানি না। পরে অনেক খোঁজ খবর নিছি, ট্রাই করছি, মামারও উপায় নেই, তো ফ্যামিলি তো দূরে থাকে। এই কাহিনী।
আপনার তো ফ্যামিলি ছিল স্বপন মন্ডল, আপনার ফ্যামিলির সাথে আপনার এখন কি অবস্থা?
আমি গেছিলাম ওই বাংলাদেশে ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে, বাংলাদেশে আসার পরে পরে গেছিলাম গ্রামে যে বাপ মার সাথে দেখা করতে। পরে যা দেখি গ্রামে বাপ মা নাই, ওনার অন্য যে চলে গেছে, মানে গ্রামের মানুষ আমার কুকিতির কথাগুলো শুনে গ্রামেতে ভাগ গেছে বাপ মারে।
ওনারা কোথায় আছে, কোথায় আছে কিছু জানেন না? ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে পারেন আপনারা?
ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাই? আর
ভাই একটা এখন অনুশোচনা যে আমি তো আর কেউ জানি এরকম বাপ মা ছেড়ে নাইসা টেকালো বাইসা যে খারাপ কাজের সাথে জড়ে যায়।
আজকে যদি ভাই নিজে ঠিক থাকতাম ভাই, তাহলে আজকে আমরা পড়ালেখা করতাম ভাই, স্কুলে যেতাম, পোলাপান যখন দিই ভাই ব্যাগ কান্দে নিয়ে স্কুলে যাই ভাই,
খুব কষ্ট লাগে,
খুব কষ্ট লাগে ভাই। পোলাপান আবার বিকালে মাঠে খেলে ভাই, আমরা ওই টাইমে ঘরে পোলা থাকি।
পুলিশের সাজা আপনারা তেমন একটা পাননি বা ধরেননি কখন আপনাদেরকে? ঠিক সেভাবে
ধরছিল একবার, ওখানে ছেড়ে দিস। আমার একবার পুলিশে ধরছিল, ওটা হচ্ছিল যে যখন চিটাং কাজ করতাম প্রথম মিশনটা দেওয়ার পরে, কারণ ওই যে গুলির সাউন্ড পাইছিল, সবাই দৌড় দিছে, আমার মেশিনটা, আমার কাছে মেশিন থাকতো না তখন, ওই যে তখন আমি আর অত সামনে যেতাম, ওইটা আমি গুলি রস পাই, সবাই তো গেছে গা, আমি রাস্তায় দাঁড়ায় গেছি গা, চিন্তা করছি হাঁটলে তো বসে যা ধরবো না, খুব আমি কোন ভাই তখন আমার ধরছিল, যারা বুঝছিল যে অত এর সাথে রিলেটেড, যারা থাপ্পড় দিয়ে আবার ছেড়ে দিচ্ছে, বুঝে নাই অত ভাবে।
এখন আপনাদের হাতে কোন অস্ত্র আছে?
ভালো বানাইতে পারে, আমি যতটুকু ভাই আসছি এখন, আজকে যে আমি খারাপ ভাই, অপরাধী আমি, আমি কিন্তু ভালো মানুষ না, আর অপরাধ স্বীকার করতে আজকে এখানে আসছি। তো আমার এই পর্যন্ত ভাই কোনো মানুষ আমার বলে নাই যেটা ছাইরাতে, নিজের থেকে ভাই আমি আজকে ফিল করছি যে আমি আসলে তো আমি তো অপরাধী, আমার তো লাইফ নাই, আমি ভবিষ্যতে অপরাধী বলবো। আমি যদি পারি নিজের পরিবর্তন করতে, তাহলে আমার তো লাইফ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হইতে পারে, আজকে তো আমি এই জায়গায় থাকতাম না ভাই, আমার তো ফ্যামিলিও পাইলাম না, আমি আমার ডিসিশন গুলো খুবই ভুল ছিল।
জীবনে কখনো এটা ফিল করেন লাইক আপনার সুমন মন্ডল, স্বপন মন্ডল, আপনার ছোটবেলাতে হয়তো মার একটা আদর ছিল, আসলাম এবং আমি বিশেষ করে মিজান দুজনকেই জিজ্ঞেস করতে চাই প্রশ্নটা, কখনো ফিল করেন মায়ের আদর কিংবা বাবার একটা স্নেহ কিংবা বড় ভাইয়ের খুব সুন্দর একটা শাসন, এই জিনিসগুলো কখনো ফিল করেন? রাতের বেলা তো মাঝে মাঝে উঠে কাঁদেন আপনারা, কখনো কি ফিল করেন এই জিনিসটা?
অবশ্যই ফিল করি, কারণ যখন দেখা যায় যে আমাদের সমবয়সী কি একটা ছেলেকে তার বাবা কিংবা মা কিংবা ভাই ধরে যখন আদর করে, তখন আমাদের অনেকটাই খারাপ লাগে, কারণ দেখা গেছে ওই জায়গাটা তো আমিও থাকতে পারতাম, কেন আমি এই অপরাধের পথে? কারণ মানুষ কিন্তু জন্মগত ভাবে দোষী হয় না, তার পরিবেশ তাকে দোষী করতে বাধ্য করে। আমরা এরকম একটা সিচুয়েশন পড়ে গেছি যে আমাদের পরিবেশ আমাদের দোষী করতে বাধ্য করছে, তখন অবশ্য অনেক খাটা খারাপ লাগে যে আসলে যদি এরকম থাকতাম, আমিও হয়তো এরকম স্পেশে ব্যাগ নিয়ে স্কুলে যেতাম, বাবা মা এরকম বিভিন্ন জিনিস অফার করতো, তাদের আদরে সেনের নিচে আমরা থাকতাম, কিন্তু বর্তমানে সেই সিচুয়েশন আমরা নেই। আমরা ভালো হইতে চাই, কিন্তু বর্তমানে যে পরিবেশের লোকগুলো আমাকে ভালো করে নিতে চাইতেছে না।
ওকে, এই তিনজনই পিতৃ মাতৃহীন এবং এই তিনজনের ভবিষ্যৎই আপনি নিশ্চয় চোখ বন্ধ করে বুঝতে পারছেন অনিশ্চিত। এরা কোনোদিন হয়তোবা রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবে, বেওয়ারিশ লাশ। এরা কোনোদিন হয়তোবা খুব ভালো কিছু যদি হয় একেবারে অজান্তে নিভৃতে একেবারে গোপনে চলে যাবে, যেখানে হয়তো পৃথিবীর আর দশটা মানুষ এদের আসল কোনো পরিচয় খুঁজে পাবে না, সেখানে হয়তো কিছুটা দিন সুন্দরভাবে বাঁচতে পারবে। কিন্তু যে শৈশবটা ওরা ওদের জীবনে গেঁথে নিয়েছে, সেই শৈশবের মেমোরি থেকে কি এরা কখনো নিস্তার পাবে? সেই শৈশবের স্মৃতি থেকে কি কখনো এরা বের হতে পারবে? এটা তো প্রতি মুহূর্তে এদেরকে কুড়ে কুড়ে খাবে। একটা শৈশব ছিল যখন প্রচন্ড রকমের ফিলিংস ছিল, সেই ফিলিংসের জায়গা থেকে ট্রিগার টিপ দিয়েছে, গুলি বের হয়ে গেছে, মানুষ মরেছে, আনন্দ পেয়েছে, চলে গেছে, কিন্তু এখন ধীরে ধীরে বিবেক চাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এদের যদি সুন্দর একটা শৈশব থাকতো, তাহলে তো এরা প্রচন্ড ব্রেনি ছিল, সেই জায়গাটা থেকে এরা তো দেশের জন্য একটা সম্পদ হতে পারত, সোসাইটির জন্য একটা সম্পদ হতে পারত। আজকে ওরা স্বীকারোক্তি দিয়েছে বলেই কিন্তু আমরা জেনেছি, স্বীকারোক্তি যদি না দিত তাহলে এদেরকে আপনি এইভাবে ব্লেম করতে পারতেন না। অনেকেই ফেসবুকে অনেক গালিগালাজ করছেন, অনেকেই অনেক কিছু বলছেন, স্বীকারোক্তি দিয়েছে বলেই করেছে। আমরা কিন্তু সাপোর্ট করছি না, আমরা বলছি শাস্তি হোক, শাস্তি হয়তো বা পুলিশের শাস্তি হবে, শাস্তি হয়তো বা আইনের শাস্তি হবে, হ্যাঁ হোক, কিন্তু যে শাস্তি ওরা জীবনের ক্ষেত্রে পেয়েছে, এই সমাজে জন্মগ্রহণ করে পেয়েছে, মানুষ হিসেবে পেয়েছে, সেই শাস্তির চেয়ে বড় শাস্তি কি হতে পারে? আমি দুজনের কাছেই মানে সবার কাছেই একটু জানতে চাই, ভালো কিছু চিন্তা ভাবনা কি করতে পারেন লাইক যে বেঁচে থাকার জন্য এটা করবেন?
হ্যাঁ ভাই, একবার চিন্তা করছিলাম যে বাবার ব্যবসা ট্যাবসা ছাইড়া দিব, ভালো কিছু করবো, দরকার হলে আলু বেচবো, তরকারি বেচবো, করে না মানুষ, আঙ্গ বয়স পোলাপান তরকারি বেচে তো তরকারি বেচা খাইতাছে।
একবার চাইছিলাম যে তিনজন মিলে একটা মুদি দোকান টাইপের কোন একটা কিছু দিই, পরে অবশ্য অনেক কিছু হওয়ার পর
একবার ভাই বাবার ডিল ছাইরাও দিছিলাম। একবার ছাইরা দিছি, চিন্তা করছিলাম তিন চার দিন ঘুরছি ভাই, কত মানুষের কাছে ধার চাইছিলে আমার 5,000 টাকা ধার দেন, ওইটা ভাই আর কেউ দেয় না ভাই, যে আমার ভাই কাজ করি 5,000 টাকা ধার দেন, আমি যেটা করি ভাই জানে নিত আমি ওটা আর করুন।
পরে কয় যে তোরা টাকা দিবো, তুই তো পরে টাকা দিবি না, পরে তোর কিছু করলে তুই আমার কিছু
করবি,
আমাদের মতো তো তাদের একটা মনে করো আতঙ্ক রয়ে গেছে। আগে ওরকম একটা ছিলাম, এরকম গ্যাঞ্জামি ছেলে মনে করেন গুন্ডা পান্ডা ছেলে, খেতাব তো রয়ে গেছে, পদবী টাকা পড়ে গেছে জীবনের ভিতরে কালো ছাপ, টাকা দিব না।
বাবা 10টা বেসলে আমি একটা ফিরি খেতে পারি, আমার কিনা লাগে না, আমি হোটেলে যে একবেলা 30 টাকা হইলে ভাত খাওয়া যায়, ভাত খাইতে পারি। এখন ভাই ওই যে জুয়েল ভাইয়ের কথা বললাম, ওনার কাছে কিছু টাকা পয়সা আছে, কাজ করছিলাম লাস্ট আর কি, ওই ইন্ডিয়া যাওয়ার আগে টাকা পয়সা রেখে গেছিলাম, অস্ত্র টস্ত্র ওই যে কটা ছিল তিনজনের তিনটা রেখে গেছিলাম, ভাইয়ের কাছে ভাই এটা যে পরে কিছু করবো আপনার দিই ভালো হয়ে যেত ভাই, এইসব আসলে এটা কোনো জায়গা না ভাই, এখন যেরকম আসি ভাই আমি ঘরে দিনের বেলা পলায় থেকে ঘুমাই, চিন্তা করি যে আসে নাকি বাচ্চা একটা আশেপাশে থাকলে কই ভাই দিস, কোন পুলিশের গাড়ি গেছিল, আমার চিন্তা থাকে এটা, কখন আমি রাস্তা বেরোবো একটা মেয়ের দিকে তাকাম কখন। আর আগের লাইফ তো ভাই গেছি আড্ডা মারতে মারতে পোলা পান পকেটে টাকা, 1,00,000 টাকা যার পকেট আছে তো রাজা, এরকম থাকতাম ভাই।
ওকে, আপনার কিছু বলার আছে? তিনজনকে জিজ্ঞেস করি, লিসনারদের কাছে কিছু বলার আছে বলেন।
আমার একটা কথাই বলার, সমাজে মানুষ বিভিন্ন দিক আছে, বিভিন্ন মোড় আছে, এগুলো অবশ্যই বুঝে শুনে দেখতে হবে, দেখা যেটা ভালো মনে হবে কি, নিজের কাছে ভালো হইলে কিন্তু এটা ভালো না। আমার কাছেও কিন্তু ভালো ছিল যে সোবান ভাইয়ের লগে আইছি আজকে ভালো, তখন কিন্তু আমার কাছে চরম ভালো ছিল, চরম সুখী মানুষ ছিলাম, কিন্তু ওইটাই যে আমার জন্য কালো হয়ে দাঁড়াবে ওইটা কিন্তু আমি কখনো বুঝি নাই। আর এরকম প্রপোজাল আমি না, অনেক মানুষই পাইতাছে আজকে আমার জায়গায়, আমি তো একা আজকে মিজান না, আমার মতো অনেক মিজান আছে এগুলো করতেছে, তা আমার ভিতরে ভালো হয়ে যাওয়ার একটা শখ জাগছে, আশা জাগছে, আমার ভবিষ্যৎ নিয়ে আমার একটা চিন্তা আছে, কেউ জানি আর এরকম পর্যায়ে না যায়, আমার মতো আমার বয়সে তো আমারও অনেক ভাই আছে, আমি তো আজকে আমার সবকিছু থেকে বিচ্ছিন্ন। আমার বাবা কই, আজকে যদি আমি ঘর থেকে না বেরোতাম আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার বড় ভাই শাসন করতো তখন ওটারে আমি মনে করছি আমারে মারতো, কিন্তু যেটা হোক আমার লাইফে ওটা দুর্ঘটনায় ছিল। এখন আসলে লাইফটা আর ভালো বানাতে চাই, আর আমাদের মতো যেন কেউ কখনো না হয়, আমরা তো খারাপ, আমরা মাস্তান খুন করছি খুনি, আমরা ওই যে ভালো কিছু হবে বা কি ওটার আশা ছেড়ে দিছি, যদি কিছু হয় তাহলে ওটা আমাদের ভাগ্য, এখন আমাদের মতো লাইফে যেন কেউ কখনো না আসে, লাইফটা আর যদি ভালো রাখতে চায় এরকম চিন্তা ভাবনা আমাদের দিকে ছেড়ে দেয়, আর ডিসিশন নেওয়ার সময় যেন একটু চিন্তা ভাবনা করে যে কোনো ডিসিশন নেয় কেউ, কারণ এটা লাইফের বিভিন্ন মোড় নিতে পারে। কারণ আমি আমার লাইফে আমার ব্যক্তিগত ক্ষেত্রে যে কটা ডিসিশন নিছি সবগুলা ফেল আর কি, সবগুলা ভুল হয়েছে আমার লাইফে, ভালো কোনো চিন্তা আমি আসলে করতেই পারিনি, এখন আমি বুঝতেছি এটা।
আপনার কি মনে হয় যে আপনি টাকার লোভে পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন? একইভাবে ওর মতো করে বলতে চাই,
খারাপ লাগে এখন যে টাকার লোভ পড়ে যে আমি বন্ধু বান্ধবের সাথ দেয় এত খারাপ কাজের সাথে জড়ায় বসে, আমি যদি টাকার লোভটা না করতাম তাহলে লাইফে কিছু একটা করে খাইতে পারতাম, বাবা মার সাথে থাকতে পারতাম। আমার একটাই মেসেজ যে কেউ জানি টাকার লোভে কোনো খারাপ কাজের সাথে জড়ায় না পড়ে।
আসলাম,
আসলে প্রত্যেকটা মানুষই তার পরি প্রথমত ফ্যামিলিকে পায়, তারপর থেকে ফ্যামিলি থেকে আস্তে আস্তে পরিবেশের সাথে জড়িয়ে পড়ে। আমার মতো জীবনে প্রথম যে ঘটনা, আসলে আমি তো কোনো ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন এদের কাউকেই পাইনি, প্রথমত পেয়েছিলাম আমার মামাকে, আর মামার থেকেই আমি এই লাইনটা পাই। আসলে যতটাই হোক আমি যা বুঝতে পারলাম এই লাইফটায়, আসলে পরিবারটাই হলো মেইন, যাই ঘটনা ঘটুক, যে পরিস্থিতির শিকার হোক, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্যামিলিকে অন্তত পক্ষে ছাড়া উচিত নয়, যে কোনো ডিসিশন বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই পরিবারের গুরুজনদের সাথে বিশেষ করে মা বাবার সাথে ডিসকাস করা উচিত। যদি এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেই পারে পরিবারের সাথে, অত্যাচার বিভিন্ন কিছু হতেই পারে, তাই বলে যে পরিবার ছেড়ে এসে পড়ে, যেমন আমাদের মিজানের ক্ষেত্রে ঘটেছে, ভাই মারতো তার জন্য এসে পড়েছে, আসলে ওর এই জিনিসটা মেইন ভুল ছিল, যদি ওই জিনিসটা না করতো তার থেকে আজকে কিন্তু ওই পর্যায়ে থাকতো না, হয়তো বা সে এখন কলেজে পড়তো বা ভার্সিটিতে পড়তো, কিন্তু আমি যে পরিস্থিতিতে বড় হয়েছি আমার তো দিয়া দিছে, তবে আমার যদি পরিবার থাকতো তাহলে অনেকটা আশঙ্কাই কম ছিল আমার এই পথে আসার, যেহেতু আমার মামা বারণও করেন এই পথে, আমার মামা নিজেই সাইদা দিছে, তার জন্য আসলে আমার জীবনটা এরকম হয়েছে, আসলে আমি নিজেই ফেস করতে পারতাম যে কি অবস্থা আমার জীবনে। আমার একটাই মেসেজ দেওয়ার আছে যে কখনো অন্তত পক্ষে পরিবারের কাউকে ছাইরা এইসব পথে আসা উচিত নয়, আসলে জীবন পুরোই ধ্বংস, যদি পরিবারের সাথে থাকতে পারে তাহলে অবশ্যই সে একদিন না একদিন সফলকাম হবে, এটা আমার বিশ্বাস।
কাকে সরি বলার আছে?
ভাই আমার একটা মেয়ের সরি বলার ছিল।
কি কারণে?
কারণ যখন আমি চিরাঙ্গে ছিলাম তখন একটা মেয়ের সাথে খুব খারাপ আচরণ করছিলাম, মানে খুব খারাপ কিছু করছিলাম ওদের সাথে চলার পর।
কি করেছিলেন?
মানে মেয়েটা স্কুলে পড়তো, তো আমি যখন কাঠমিস্ত্রি চাকরি করতাম তখন মেয়েটা স্কুলে যাইতো, দেখতাম খুব ভালো লাগতো। পরে বলছিলাম কিন্তু মেয়েটা না বলে দিয়েছিল। পরে ওদের সাথে চলার পরে মেয়েটারে একদিন খুব বাজে ইজিং করছি, তারপরে মেয়েটারে নিয়ে খারাপ কিছু করার চিন্তা ভাবনা ছিল কিন্তু করতে পারিনি।
তারপর শেষ পর্যন্ত মেয়েটা কি হয়েছে?
পরে মেয়েটা ওইখানে মানে এমন একটা সিচুয়েশন ছিল যে মেয়েটা মানে চিটাংতো এলাকা ছেড়ে
আপনি
কি মনে করেন যে একজন
আমি ওই ছেলেটার প্রতি খুবই ভাই, আমার এখনো চিন্তা করে আমাদের সাথে চলছে ভাই।
আসলে ভাই মাসুমকে মারছি পর ওর যে খালি কষ্ট লাগছে আসলে সেটা না, আমরা যে যে কয়জন ছিলাম মূলত আমরা তিনজন
আমাদের বন্ধু ছিল ভাই, দূরের কেউ তো না,
অনেক কাছের ছিল ভাই। কিন্তু আসলে সবাইকে মারছি ওটা কোনো দুঃখ নাই, কিন্তু একটা কাছের বন্ধুকে মাইরা ফেলছে এটাই সবচেয়ে আমাদের ফসল বেশি, এটাই সবচেয়ে আমাদের হার্ট করছে বেশি। তার জন্য মাসুমের ভাইয়ের কাছে আমরা
তো পরলয় করতে ভাই, ওর তো আমরা মাইরা লিসর লাইফ নষ্ট করে দিছি না ভাই,
বাবা মার কষ্ট দিছে
আজকে, হয়তো একটা ভালো পজিশনে যেত,
অথবা আমাদের এই কারণে ওর বাবা মার অনেক চোখের জল পড়ছে।
মাসুমের বড় ভাই যদি বলে যে মাফ করে দেবো পুলিশের কাছে ধরে দেবো,
এরকম কোন কথা বললে কি আর করবো?
আসলে দোষ করছি এখন শাস্তি পেতেই হবে, যে কোনো
বিনিময়ে শাস্তি এটা ভাই আসলে এটা আসলে বোঝানো যাবে না।
বড় আদালত ভাই বিবেক, বিবেকের কাছে আমরা যে শাস্তিটা পাইতেছি,
মানুষ ভাই দিনে একবার আদর পায়, বছরে একবার হইলেও তো আমরা পাইতাম ভাই আদর, আমাদের তো কেউ আদর করে নাই ভাই, মাথায় হাত দিয়ে কেউ কে নেই, কেমন আছোস এই কথা ভাই কোনোদিনও কোনো মানুষ আর ভালো মুখ কেউ তো কোনো আগে আসে নাই,
বরঞ্চ কারো কাছে গেলে কয় তোরা তো গুন্ডা, তোকে তো কোনো বুক পিট নেই, মূল কথা তোকে কোনো মানবিক দিক বলতে কিছু নেই, তোরা চলো চুরো দূরা
মানুষ ভাই,
তোকে কোনো মানে কি বলবো এটাকে অনুভূতি বলতে যে জিনিসটা ওরকম কিছু নেই,
আমাদেরও কিন্তু
এরকম ভাবে ব্যাখ্যা করে। এখন যদি মাসুমের ভাই চায় মাথা পয়লা নিতে হবে, কিছু করার নিতে হবে, আসলে আমরা মূলত এইসব খারাপ পথ থেকে বের হয়ে
এখন আমরা বের হয়ে যেতে চাই, আমরা ভাই এগুলা ছেড়ে দিব, আমরা শপথ দিতে আসছি, আমরা তিনজন আজকে আপনার স্টুডিওতে শপথ নিয়ে যাবো যে আমরা এই স্টুডিওতে বেরোনোর পর আমাদের লাইফটারে আমরা পরিবর্তন করে ফেলব, হয়তো আজকে আমি মিজান আছি, সন্ত্রাসী মিজান আমার নামের আগে ছিল, ওই সন্ত্রাসী মিজান যেন না থাকে ভাই, ওটুকু ভাই যে কত খারাপ একটা জিনিস ভাই, এটা ভাই আমরা বুঝি ভাই, এটা সিল ভাই, কোন একটা সিলের উপর কোন কাগজে যদি একটা গুরুত্বপূর্ণ সিল থাকে, কাগজটার যেরকম মূল্য ভাই ওরকম অঙ্গ গায়ে যে সিলটা পড়ছে ভাই, ওই সিল টাঙ্গোর জন্য তত বড় বিপদ ভাই, তত বড় খারাপ একটা ভাই ব্যাপার ভাই।
আমরা বিশ্বাস করতে চাই যে বোধের জায়গাটা থেকে আপনারা এখানে এসছেন, সে বোধের জায়গাটা আপনাদেরকে সুস্থ মানুষের দিকে নিয়ে যাক, কিন্তু একই সাথে আমরা এটাও মানতে চাই যে অপরাধ আপনারা করেছেন সে অপরাধের শাস্তি যদি রাষ্ট্র আপনাদেরকে দেয় সে অপরাধের শাস্তি আপনারা মাথা পেতে নেবেন, সেই বিশ্বাসের জায়গা থেকে আপনারা ওয়াদাও করেছেন। ওকে, আপনারা তিনজনই যার কথা বলছেন তিনি হচ্ছেন যাকে আপনারা মেরে ফেলেছেন মাসুম, তার বড় ভাই পারভেজ। আমি এই মুহূর্তে যদি পারভেজের সাথে আপনাদেরকে কনফেস করাই, আপনারা কনফেস করবেন সরাসরি তার সাথে ফোনে আমরা কথা বলবো,
আমি মাফ চাবো ওনার কাছে,
চলুন আমরা দেখি তার সঙ্গে কথা বলতে পারি কিনা। আচ্ছা, মাসুমকে গুলিটা কে করেছিল?
আমি করেছিলাম।
আসলাম, আপনি করেছিলেন?
জি জি আমি করেছিলাম।
মানে গুলিটা আলটিমেটলি টার্গেটেড গুলি ছিল নাকি আপনি একজনকে খুন করতে চান সেভাবে গুলিটা করেছিলেন?
না, একজনকে খুন করতে চাই আমি টার্গেট নিইনি, আমি করছি।
মিজান তো আপনাকে অর্ডারটা দিয়েছিল।
হ্যাঁ, ও অর্ডারটা দিছিল, তারপরে গুলি ছুড়ে দিছি, ওর গুলি গিয়ে লাগছে গুলিটা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে কানেক্ট করছি মাসুমের সেই হতভাগা বড় ভাই, ছোট ভাইয়ের হারানোর ক্ষত নিয়ে যে এখনো বেঁচে আছে, যে জানে না যে এরা আসলে কোথায় আছে, কিভাবে আছে, এবং তার ভাইয়ের খুনিরা আসলে কোথায় আছে। আমরা এই মুহূর্তে ফোনে কানেক্ট করছি মাসুমের বড় ভাই পারভেজকে।
যাহা বলিব সত্য বলিব।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ পারভেজ ভাই, আমি মিজান।
কোন মিজান চিনতে পারলাম না
ভাই? ওই যে মাসুমের বন্ধু ছিলাম ভাই, চিটাগাং।
মিজান আসলাম।
মিজান আসলাম, মিজান ভাই চিনতে পারছেন ভাই?
জি
ভাই, আমরা আপনার ভাইয়ের সাথে যেটা করছি ভাই এর জন্য আমরা সরি বলার জন্য ফোন করছি ভাই, আসলে আমরা এখন ভুলটা বুঝতে পারতেছি ভাই যে আমরা কি কাজটা করছি ভাই, এখন আমরা ব্যাপারটা গুলো বুঝতেছি ভাই, এখন ভাই আপনি আমাদের মাফ করে দেন ভাই।
আসলে কি তুমি মিজান?
হ্যাঁ ভাই, আমি মিজান।
আসলাম আর মিজান,
আসলে তোমরা যে কাজটা করছো এটা তো মতে উচিত হয় নাই। কারণ আমার সন্তান যাওয়া এটা যার যায় সেই বুঝে।
ছোট বয়সে ভুল করে লাইছে, আমি যদি মাপটা করে দিতেন ভাই।
আমার বাইরে হয়তো বা খুন করছো তোমরা, কিন্তু আর কারো আমার সন্তানকে খুন করো না। এটা হলো আমার আকুল আবেদন তোমাদের কাছে।
পারভেজ আমাকে শুনতে পাচ্ছেন? আমার নাম কিবরিয়া, আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে আপনার সঙ্গে কথা বলছি। এটা এবিসি রেডিওর প্রতি রবিবারের রাতের অনুষ্ঠান। ওরা আপনার ছোট ভাইকে আপনার কথা অনুযায়ী এবং ওদের ভাষ্য অনুযায়ী স্বীকারোক্তি অনুযায়ী খুন করে এখানে স্বীকারোক্তি দিতে এসছে।
জি জি।
এবং ওরা পুরো ব্যাপারটাই স্বীকার করেছে যে ওরা কিভাবে এই এই ঘটনার সাথে জড়িত হয়। আপনিও বোধহয় কিছুটা জানেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে ঘটনাটা আসলে কি ছিল।
সালাম দিচ্ছি আপনাকে, যেহেতু আপনি আমাকে ফোন করছেন। ওরা আমার ভাইয়ের সাথে চলতো।
জি।
ওরা এক পর্যায়ে ওদের সাথে মানে না চলার কারণে আমার ভাইকে ওরা ফোন করছে।
এই ঘটনার পরে কি পরবর্তীতে পত্র পত্রিকাতে এটা নিয়ে কোনো রিপোর্ট হয়েছিল?
রিপোর্ট হয় নাই, কিন্তু আমরা চেক করছিলাম, যেহেতু ওদেরকে ধরা যায় নাই। ওদের এক সময় অনেক খোঁজা হয়েছে। কি বলবো, আমরা যখন বুঝতে পারছি যে আমার ভাই এদের সাথে জড়ায় যেতেছে, তখন আমরা পারিবারিক ভাবে এদেরকে প্রেশার ক্রিয়েট করি যে তুমি কখনো ওদের সাথে যাবা না।
আচ্ছা।
এবং কেউ ওকে ঘর থেকে বের হতে দেয়নি, ঘরে তালাবদ্ধ করে রাখছি। এবং কি এক সময় ও ভালো হতে চাইছিল, প্রায় ভালো হয়ে গেছে, এমন সময় ওদের সাথে ও না যাওয়াতে ওরা অমানুষিক অত্যাচার করে আমার ভাইয়ের উপর।
আমি যতদূর যে শুনেছি যে বাড়িতেই বাড়ির উপরই নাকি খুনটা করে, গুলি করে রেখে যায়, তাই কি?
জি জি জি। গেট থেকে বের হওয়ার সময় ওরা গুলিটা করে চলে যায়।
আপনারা কি সত্যি মন থেকে পারবেন এদেরকে মাফ করে দিতে?
আসলে সত্যি বলতে কি ভাইয়া, আমি হয়তো বা মাফ করে দিতে পারলাম, কিন্তু আমার বাবা মা হয়তো মাফ করবে না। এরকম যাতে কোনো মার জীবনে বা কোনো ভাইয়ের জীবনে এরকম মানে যাতে না হয়, সেটাই ওদের বলবেন।
আচ্ছা পারভেজ, আপনার কি মনে হয় কি কারণে আপনার ভাই, আপনাদের একটা ফ্যামিলি থাকা সত্ত্বেও, আমি যতদূর জেনেছি এদের কোনো ফ্যামিলি ছিল না, এদের একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ছিল এরকম অপরাধ জগতে আসার, কিন্তু ওর তো ফ্যামিলি ছিল, তারপরও ও কেন এদের সাথে এইভাবে মন্দ কাজে জড়িয়ে গেল?
আসলে আমরা বুঝতে পারি না, এসে তো বাচ্চা ছিল, হয়তো বুঝতে পারি না এসে।
ওকে, আপনাদের আর কিছু বলার আছে মিজান এবং আসলাম?
পারভেজ ভাই, এখন আমরা তো ভাই ভালো হয়ে যাবো ভাই, আমরা সব বাদ দিয়ে দিছি ভাই। আজকে আমরা এখানে শপথ করতেছি তিনজন, আমরা যে ভাই মিজান আসলাম স্বপন আছে ভাই, তিনজন আমরা এখন শপথ করে বেরোবো ভাই, যে এরপরে থেকে আমরা সব খারাপ কাজ, এই যে খুন খারাপই করছি ভাই, এগুলো সব বাদ করে বাদ দিয়ে দেবো ভাই। এখন আপনি ভাই মন থেকে আমাদের মাফ করে দেন ভাই, কারণ কারো অভিশাপ থাকলে ভাই আমরা, আমাদের সামনে এখনো সময় আছে,
প্রতিষ্ঠিত হইতে পারবো না ভাই,
ভবিষ্যতে আর কিছু করতে পারবো না ভাই।
ভালো হোক এটাই হলো প্রার্থনা। আমার ভাই যেভাবে মারা গেছে তোমরাও ওইভাবে না মরো, তোমরা আল্লাহর নাম নিয়ে অন্তত পক্ষে মুখে মরো।
পারভেজ আপনাকে অনেক ধন্যবাদ, ক্ষমা করেছেন কি করেননি সেটা আপনার একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে, তবে আপনার এই ফোন কলটি আমাদের এই অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের সত্যতা প্রতিপাদন করার জন্য খুবই জরুরি ছিল, সে অর্থে আপনাকে ফোন করা। আর আমরা আমাদের অনুষ্ঠানকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করি এখানে মানুষের বিবেকবোধের জায়গাটা থেকে, এবং যারা এখানে এসে আজকে স্বীকার করেছে, আমি স্বপন মণ্ডল প্লাস মিজান এবং আসলাম, তারা তিনজনই বলেছে যে রাষ্ট্র যদি কখনো তাদেরকে সাজা দেয় রাষ্ট্রীয় দায়িত্ব থেকে, তাহলে সেই সাজাটা তারা মাথা পেতে নেবে। অ্যান্ড ইটস এভিডেন্ট শো, এটা এক ধরনের স্বীকারোক্তিমূলক শো, এই শোটাকেও এক ধরনের ডকুমেন্ট হিসেবে ভবিষ্যতে ব্যবহার করা যাবে। আপনার পরিবার যদি ওদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয়, সেক্ষেত্রে আপনারা এই শোটাকেও ব্যবহার করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জায়গাটা থেকে ওদেরকে এইভাবে দেখার জন্য, আপনি অনেক ভালো থাকবেন।
জি জি, আপনাকেও ধন্যবাদ।
যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিবর মিজান আসলাম এবং স্বপন মণ্ডলের জীবনের চরমাপ্রিয় সত্য। আমরা জানি না এই তিনটি যুবক শেষ দিকে কোথায় চলে যাবে, আমরা জানি না এই তিন যুবকের ভবিষ্যৎ কোথায়, আমরা শুধু জানি যে এরা আমাদের সমাজের অংশ, এই মানুষগুলো আমাদের সমাজকে প্রভাবিত করছে তাদের কাজকর্মের দ্বারা। আমরা যদি ভালো থাকতে চাই, আমরা যারা সাধারণ মানুষ আছি, তাহলে ওদেরকেও ভালো রাখতে হবে, ওদেরকে পরিশুদ্ধ করে সমাজে বসবাস করার অধিকার দিতে হবে, কিংবা ওদেরকে এই যে খারাপ জায়গাটা, যে জায়গাটায় ওরা চলে যায়, সেই জায়গাটা থেকে ওদেরকে বিরত রাখতে হবে, নইলে আমরা কেউ ভালো থাকতে পারব না। এবং এই ভালো থাকার জায়গাটা থেকে যারা ওদের মতো আজকে হতে পারত, যারা ওদের মতো হওয়ার সম্ভাবনায় রয়েছে, তাদেরকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনি যদি মিজান হন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনি যদি আসলাম হন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনি যদি স্বপন মণ্ডলের মতো হন তাহলেও আপনার ভবিষ্যৎ অন্ধকার। ওরা কিন্তু সবাই অনেক মজা করে গুলি করত, সবাই অনেক মজা করে মানুষ মারত, কিন্তু ওরা কিন্তু জীবন মৃতের একেবারে মাঝামাঝি অবস্থায় রয়েছে এবং ওরা ভালো নেই, ওদের মুখ থেকে আপনারা শুনেছেন। যারা এরকম কিশোর আছো, যারা এরকম কিশোর অপরাধী আছো, তাদের জন্য আইন আছে আমরা জানি, কিশোর সংশোধন, কিশোর অপরাধীদের সংশোধন করার জন্য কেন্দ্র আছে আমরা জানি,
প্লিজ স্টপ ইয়োরসেলফ। এবং একই সাথে ফ্যামিলিদেরকে বলতে চাই, যে কারণে সন্তান এই ধরনের ভয়াবহতার দিকে চলে যায়, যে কারণে সন্তানের মধ্যে এত বড় রকমের জিঘাংসার জন্ম হয়, সেই কারণটি যেন পরিবার থেকে দূরে থাকে, সেই কারণটি যেন তাদের কাছে কখনো না আসে, সে ব্যাপারে আপনি সচেতন হন। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি যাহা বলিব সত্য বলিবর মূল অংশটুকু, জীবনের অপ্রিয় সত্য নিয়ে যে তিনজন বন্ধু এখানে ছিলেন তাদের অংশটুকু। তবে তার আগে পুরো অনুষ্ঠানে লাইভ ছিলেন আমাদের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমরা এই মুহূর্তে তার সঙ্গে ফোনে মুখোমুখি হব। তিনি কি বলছেন ইন এ সোশ্যাল কনটেক্সট, সামাজিকতার প্রেক্ষাপটে, তাদের জীবনের প্রেক্ষাপটে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো আপনার এই পর্যায়ে কি বলার আছে?
জি, আমি ওদের তিনজনের জীবন কাহিনী শুনেছি। এখন এই তিনজনের যে গল্পগুলি, এগুলি আমরা যারা অপরাধ করে, যারা বখাটে হয়ে যায় বা বিচ্ছুত পথে চলে যায়, আমরা যাকে বলি কন্ডাক্ট ডিসঅর্ডার, যেটাকে বলি আচরণগত সমস্যা, এগুলো টিপিক্যাল উদাহরণ। আগেও যেমন ছিল, এদের ভিতরে তাই পাওয়া যাচ্ছে। আমি আজকের একটা উদাহরণ দিব, সেটা আমি নাম টাম কিছুই বলতেছি না। একটা ছেলে আমার কাছে তার মা নিয়ে এসেছে, খুবই ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সে পড়ে। তার কাহিনী হচ্ছে এই যে, স্কুলে সে অনেককে মারধর করে, তার বন্ধু বান্ধবদেরকে, তারা এসে অভিযোগ করে, মাস্টারদের সঙ্গে অত্যন্ত বেয়াদবি করে এবং তারাও তাকে রিগার্ড করে, তাকে বিভিন্ন কমপ্লেন করতেছে। এবং এখন ইদানিং যেটা হচ্ছে, এখন মা এবং বাবার সঙ্গেও সে অত্যন্ত রাগ এবং খারাপ ব্যবহার করতেছে। এই কারণে অনেকদিন অসহনীয় অবস্থার পরে মা এখন নিয়ে আসছে। তার কাছ থেকে আমি আলাদাভাবে যা শুনলাম, সে বলল যে আমি এই যে, সে নিজেই স্বীকার করলো যে আমি সিদ্ধান্ত নিয়েছি অনেক ভেবে চিনতে যে আমি খারাপ হবো। আমি বললাম কেন? বলে যে আমি যে স্কুলে পড়তাম সেখানে কিছু লোক ছেলে মেয়ে আছে, ছেলে আছে, তারা সব সময় আমাদের মতো, আমি খুব ভালো ছিলাম, নিজেও ছিলাম, আমাদের কোনো ছেলেদেরকে অহেতুক মাতবাধ্য করত, অহেতুক উত্তপ্ত করত। তাই বললাম তোমাকে একা তো করেনি, অনেকেই করছে, তারা কি করলো? তারা কেউ কিছু করেনি, কিন্তু আমার আমার খুব ইয়া হয়েছে, আমি এটা প্রতিবাদ করছি। আমি যখনই একটু সুযোগ পাইছি আমি আবার তাদেরকে মার দেওয়া শুরু করছি, এবং আমি মার দিতে দিতে এখন এমন অবস্থা হয়েছে যে এখন আমি অনেক ভালো আছি, তার বাসায় এখন আমি অনেক ভালো আছি, আমাকে সবাই দেখে সালাম দেয়, আমাকে খুবই ভক্তি করে, আমাকে এখন কেউ মারধর করে। এখন সমস্যা কি? এখন সমস্যা হচ্ছে যেমন টিচার নিয়ে সমস্যা, টিচার আমাকে ওই আমার হেয়ার স্টাইলের এরকম কেন, এমনি চুল কাটলাম কেন, অন্য অন্য পড়াশোনা কেন মনোযোগটা করি না, এই সমস্ত ব্যাপারে কথা, এবং তাদের সঙ্গে আমি তখন বেয়াদবি করি, ইয়াটিয়া করি। এবং সে বলতেছে যে আমার জীবনে, তার বাবা কিন্তু খুবই ভালো ইঞ্জিনিয়ার, সে বলতেছে আমি ওই ইঞ্জিনিয়ার ডাক্তার কিছু হওয়ার কথা কারণে আমি ভবিষ্যতে টাকা কামাবো, এটাই আমার বড় কথা। আমি এই উদাহরণটা এখানে দিলাম এই কারণে যে এটা একটু ছোট মাত্রা, হয়তো আশা করি আমরা এই ছেলেকে ওই যে এই তিনজনের যে কাহিনী, তারা যেভাবে একেবারে উচ্ছন্নে গেছে, একেবারে অপরাধী হয়ে গেছে, তার পথে কিন্তু এই ছেলেটা আছে। আমরা কিন্তু তাকে পেয়েছি, এখন আমরা ইনশাল্লাহ তাকে বিভিন্ন রকমের থেরাপি দিয়ে দিয়ে তাকে আমরা নিয়ে আসতে পারবো। এখন আমি উদাহরণ দেওয়ার পরে এটা বলছি যে এই তিনজন ছেলে যেরকম ভাবে রিক্রুট হলো, অন্যরা এইভাবে রিক্রুট হলো। তাই আমাদেরকে দেখতে হবে যে এই যে গডফাদার আমাদের সমাজের তৈরি হয় যারা এরকম রিক্রুট করে, তাদেরকে যদি সমাজ বা আইন প্রশাসন সঠিকভাবে ধরতে পারত, তাহলে কিন্তু এই রিক্রুট করার ব্যাপারটা আসতো না এবং তারা এত খারাপ হতে পারতো না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের পরিবারের কথাটা, পরিবারের লোকদেরও অনেক দায়িত্ব আছে যে আমার ছেলেটা কেন হারিয়ে গেল, সে কোথায় আছে, কেমন আছে, তার খোঁজ খবর নেওয়া, তাদেরকে যদি পরিবারে রাখা যেত তাহলে কি সে এতটুকু ফাঁকা, এতটুকু খারাপ হতে পারতো, যতটুকুই হোক না কেন? এখন আমি যে উদাহরণটা দিলাম, সে ছেলেটা এখনো পরিবারে আছে, পরিবারে আছে বলেই সে আমাদের কাউন্সিলিং এ আছে বা থেরাপিতে আছে, এই জন্য তার ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর ওই তারা তো একটাবারে বাউন্ডুল হয়ে গেছিল, তারা তো পরিবার থেকে, তাদের রুট থেকে তারা চলে আসছিল, অর্থাৎ পরিবারকে এগুলো দেখতে হবে, দায়িত্বটা পরিবারও কিছুজন উপর বর্তায়। আর তৃতীয় যে পয়েন্টটা আমি সেটা বলতে চাচ্ছি, এটা আর একটা ব্যাপার হচ্ছে, এই যারা এরকম সমাজ বিরোধী চরিত্র হয়, অপরাধ হয়ে পড়ে, তারা যে খুব সাহসী তা না, তারাও ছেলে এক ধরনের বিটুই, তারা কিন্তু সাহস হচ্ছে তাদের ওই অস্ত্রগুলো, তাদের সংঘবদ্ধ ভাবে তারা একত্রে কিছু কাজ করতে পারে, সেই জন্যই তারা সাহসী, কিন্তু আলাদাভাবে সাহসী না। এ কারণে যখনই তারা দেখে কোন একটা নিরীহ লোক তারা অপরাধ করতেছে কিন্তু তাকে দেখে ফেলছে, তাদের ভয় ঢুকে যায়, সেই যখন দেখে ফেলছে তাকে মেরে ফেলতে হবে। অথবা ওই যে ছেলেটাকে মারলো, ভালো ছেলেটা যে তাদের সঙ্গে এসেছিল, সব জানছে কিন্তু সে তাদের সঙ্গে মিশতে চায় না, সে ভালোই থাকতে চেয়েছিল, এই যে ভালো যে থাকতে চায় তাকে ভালো হতে দেয় না বরং খুন করে ফেলে, হ্যাঁ, এই জন্য কিন্তু তারা পর অনুতপ্ত হয়েছে। কিন্তু এই সঙ্গে যে নির্মমতা কথা আপনি বলছেন, যে তারা বলছে যখনই হাতে অস্ত্র থাকে তখনই তারা একটু ভালো ফিল করে এবং অস্ত্র থাকলেই তারা গুলি করতে উদ্বুদ্ধ হয় এবং কে মরলো কেন মরলো এটা থাকে না, এটা হচ্ছে এদের বৈশিষ্ট্যের প্রধান অংশ, অর্থাৎ নির্মমতার চরম জায়গায় তারা পৌঁছে যায়, যে তারা আসলে ঠিক মানুষ থাকে না, তারা সম্পূর্ণরূপে অমানুষ হয়ে যায়। এখন হ্যাঁ তারা কিভাবে ফিরে আসতে পারে? প্রত্যেকটা মানুষই কিন্তু একটানা সময়ে কোন একটা ধাক্কার কারণে হোক অথবা অন্য কোন বোধ বুদ্ধির কারণে হোক তার মাথায় চিন্তা আসতে পারে যে না আমি বদলে যাব। এই বদলে যাওয়ার ব্যাপারটা যেকোনো সময় যেকোনো মানুষের ভিতরে আসতে পারে, এই সুযোগটা যাতে আমরা অবহেলা না করি। এই তারা খারাপ পথে চলে গেছে, তারা ভালো হবে না, এই মানসিকতা না নিয়ে বরং তারা খুবই খারাপ এটা ঠিক আছে, তারা যেকোনো সময় আবার খারাপ হয়ে যেতে পারে, সবগুলি মানা সত্ত্বেও তাদের ভিতরে এই যে বোধটা এখন এসেছে, তারা একটা পথ চাচ্ছে, একটা সুযোগ চাচ্ছে, একটা রাস্তা চাচ্ছে যে যেভাবে হয়েছেন ফিরে আসতে পারে। আমাদের সমাজে কিন্তু সেই রাস্তাগুলি তৈরি করে দেওয়া হয় নাই, আমাদের আইন সমাজ সেরকম নাই, আইন সমাজ এই অপরাধী যাতে না হয় তার প্রতিরোধের যেমন ব্যবস্থা নাই, একবার অপরাধী হয়ে গেলে তাকে আবার সুন্দর সুপথে নেওয়া আসারও কোনো ব্যবস্থাপনা আমাদের সমাজে নেই। এখন সেই জন্যই একটা সমস্যা, কারণ তারা আসলে তারা তো বেশ কিছু অপরাধ করছে এবং আইন তো তাদেরকে সেভাবে ছেড়ে দিবে না, কিন্তু তাদেরকে ভালো থাকার জন্য মন প্রাণটাকে শক্ত করে তারা এই সুপথে যদি আসতে চায় তাহলে সামাজিক এবং আইনগত প্রক্রিয়াটাকে শেষ করতে হবে এবং আর্থিক ব্যাপারটাকে সৎ পর্যায়ে খেটে পরিশ্রম করে যতটুকু উপার্জন করা যায় সেটা করে যদি তারা আসতে চেষ্টা করতে পারে, তারা এক সময় না এক সময় তাদের এতদিনের যে মেধার অপচয় হয়েছে সেটা যদি এখন ভালো কাজে লাগায় হয়তো তারা একটা রাস্তা পেয়ে যাবে, হয়তো না আমি নিশ্চিত যে তারা পেয়ে যাবে, কারণ তাদের ভিতরে অনেক প্রতিভা আছে, তাদের জন্য অনেক শক্তি আছে। এই তিনজনই মিলে একটা ভালো একটা উদ্যোগ নিতে পারে এবং দরকার হলে আশেপাশে আরো কোনো সামাজিক সংগঠন অথবা দাতব্য সংগঠন থাকতে পারে যারা জানে যে এরা নষ্ট হয়ে গেছিল, বখাটে হয়ে গেছিল, বিপদে চলে গেছিল, এখন ভালো পথে আসতে চাচ্ছে, তাদেরকে তারা সাহায্য করতে পারে, তারা হয়তো সামাজিক কোনো প্রতিষ্ঠান এমন হয়তো সুযোগ তাদেরকে দিয়েও দিতে পারে, কিন্তু সুযোগ যদি নাও পায় তারা নিজেরাই পণ করবে যে না আমরা খেটে খাবো, পরিশ্রম করে আমরা আমাদের জীবনটাকে আবার বদলে ফেলবো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।
জি আপনাদেরকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, একটু পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবর বাকি সেগমেন্টগুলো নিয়ে। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আপনাদের কাছ থেকে ফেসবুকে, এবং একই সাথে আমাদেরকে মেইল করেছেন এবং এসএমএস পাঠিয়েছেন, বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন আজকের এই তিনজন সম্পর্কে। আমরা কিছু কমেন্টস এই মুহূর্তে পড়ে আপনাদেরকে শোনাতে চাই। ওকে, রানা লিখেছে, পারভেজ কিভাবে তার ভাইয়ের খুনিদের মাফ করলো, আমি হলে জীবনও মাফ করতাম না। ইশতিয়াক লিখেছে, এদের শাস্তি হওয়াটা খুবই জরুরি, আমি ওদেরকে বিশ্বাস করি না। রুনা লিখেছে, পারভেজের বাবা মায়ের কাছেও ওদের ক্ষমা চাওয়া উচিত ছিল। মনির লিখেছে, ওরা কখনো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা পাবে না। স্বপ্নম লিখেছে, আমি মানি শাস্তি সবসময় সমাধানের পথ না, তাই বলে খুন করে কেউ মাফ পেতে পারেন না। পপি লিখেছে, ওরা যেহেতু কিশোর তাই ওদেরকে কিশোর আইনের বিচার হওয়া উচিত। নীলা লিখেছে, ওদের পরিবারের ভূমিকা আছে ওদের খারাপ হওয়ার পেছনে। রুবেল লিখেছে, ওদের পেছনে যে গডফাদাররা রয়েছে তাদেরও বিচার হওয়া উচিত। অরিত্রী লিখেছে, এ সমস্ত জঘন্য ইপটিজারদের জন্য মেয়েরা শান্তিতে ঘর থেকে বের হতে পারে না। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি। এই প্রতিক্রিয়াগুলো সাধারণ মানুষের প্রতিক্রিয়া, যেটা আজকে এই তিনজনের জন্য প্রযোজ্য। একটা কথা ওরা বারবারই স্বীকার করেছে যে ভুলের কারণে আজকে ওদের এই ভুলে ভরা জীবন, সেই ভুল, সেই যে পরিণতি, সেই যে ভাগ্য, সেটা ওরা নিজে লেখেনি, সেটার পেছনে পরিবার, সমাজ এবং পরিস্থিতি দায়ী। কিন্তু তাই বলে কি এই তিনজনকে সারাটা জীবনে অন্ধকারে থাকতে হবে? আমরাও ঠিক ওই বন্ধুটির মতো বলতে চাই, ওদের কিশোর আইনে বিচার হওয়া উচিত। এবং সেই জায়গাটিতে যদি ওদেরকে আইনি সংস্থা ওদেরকে ধরে এবং আইনি সংস্থার হাতে ওরা
ধরা পড়ে তাহলে আমরা অনুষ্ঠানের মাঝেই পড়েছি এবং বারবার আপনাদেরকে বলে দিয়েছি দিস ইজ আ ডকুমেন্ট, এই ডকুমেন্টটি তারা ব্যবহার করতে পারবে। প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ে মেইল করার পাশাপাশি আমাদেরকে অনেকে চিঠি লিখেছিলেন গত সপ্তাহে, সেগুলো আমরা এই মুহূর্তে পড়ে শোনাতে চাই। আমাদেরকে চিঠি লিখেছিলেন, ঠিক চিঠি বলবো না, মেইল করেছিলেন, মেইল করে নিজের ভুল স্বীকার করেছে ফয়সাল, এবং আমাদের মেইল অ্যাড্রেসটি আপনাদের নিশ্চয়ই জানা আছে। আমাদের মেইল করার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com, আমি আবারও বলি jbsb8920@gmail.com, এবং ফয়সালের মেইলকে এই মুহূর্তে আমরা শুনবো আর জে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
আমি ফয়সাল, বর্তমানে থাকি নরসিংদী শহরে। বেশ কিছুদিন যাবৎ একটা যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফেব্রুয়ারি মাসের কোনো একটা দিন হবে, রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি একজন অন্ধ ভিক্ষা করছে। এটা দেখে আমার মাথায় একটা বদ মতলব আসে। বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা ছেঁড়া 100 টাকা নোট ছিল, আমি চালাতে পারছিলাম না। আমি এই ভিক্ষুককে বললাম, আপনার কাছে কি 100 টাকা ভাঙতি আছে? আপনাকে 10 টাকা দেব। সে আমাকে একটু গুনে দেখতে বলল, আমি গুনে দেখলাম ভাঙতি আছে। তখন আমি তাকে ছেঁড়া অচল 100 টাকার নোটটি দিয়ে তার ভাঙতি সমস্ত টাকা নিয়ে নিই। লোকটি আমাকে বিশ্বাস করেছিল, কিন্তু আমি তার বিশ্বাসের বদলে চুরি করেছি। তাই আজ নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে। আমি সেই লোকটাকে অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি, কিন্তু আজ আমি সবার কাছে আমার ভুল স্বীকার করছি।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ ফয়সাল, আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ উপলব্ধির জন্য। আপনি যেভাবে সংশোধিত হয়েছেন এই ঘটনার পর থেকে, যে অপরাধটা আপনি করেছেন, ঠিক একইভাবে আপনার মতো করে সমাজের হাজারটা ফয়সাল এই অপরাধ থেকে বিরত থাকুক, এই অপরাধ থেকে নিজেকে গুটিয়ে নিক, এবং যারা অপরাধ করেননি এরকম তারা সচেতন হোক, তাহলেই তো আমরা বলতে পারি আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো ধীরে ধীরে পর্দা নামছে যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার আরো একজন বিবেকের তাড়না বোধ নিয়ে বসে যাবেন লাখো মানুষের সামনে, স্বীকার করবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, এবং শেষ পরিণতি তার কি হয়েছিল। অপেক্ষায় থাকুন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো নিয়ে আরো একবার মুখোমুখি হয়ে যাব আগামী রবিবার ঠিক রাত 11:20। সে পর্যন্ত আরজে কিবরিয়ার পক্ষ থেকে, আরজে সুমনের পক্ষ থেকে, এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.